মানে অ্যারেঞ্জ ম্যারেজটাকে কিভাবে দেখিস আর লাভ ম্যারেজটাকে কিভাবে দেখিস বল।
বিজয়
আগে বলো,
বাংলাদেশে কেমন জানি বই পড়াটা ট্যাবু বানায় রাখছে, লাইক যারা অনেক সিরিয়াস ইন্টেলেকচুয়াল নার্ড হচ্ছে বই পড়ে, ঠিক আছে, ওখানে রাফায়েত ভাই আছে, নিয়ন ভাই বসে আছে, আমিন হান্নান ভাই আছে, এই বইটাতে এই বইটার গায়ের দাম ধর 300 টাকা, এই বইটা আমরা কিনি হচ্ছে ধর কত টাকায়, তোর 180 বা হচ্ছে 200 টাকা, ধর এরকম 190 টাকা খরচ টরচ পরে, তো এই বইটা আমরা বিক্রি করি 220 টাকায়, তো ধর সর্বসা করলে ধরলাম 30 টাকা লাভ থাকে বা 20 টাকা থাকে।
আচ্ছা, সবাইকে ওয়েলকাম আরো একটা এপিসোডে। সো আমরা অলমোস্ট এক মাস ধরে রেকর্ড করি নাই, কিন্তু আসলে আমরা ওয়েস্ট করতেছিলাম যে একটা ভালো এপিসোড রেকর্ড করার জন্য। সো আজকে আমার সাথে একজন গেস্ট আসে, সেটা হচ্ছে আসাদুজ্জামান জয় ভাই। আসাদুজ্জামান জয় ভাই, আপনাকে ওয়েলকাম এই পডকাস্টে।
অনেক ধন্যবাদ আমাকে হচ্ছে আজকে পডকাস্টে দেখার জন্য।
আচ্ছা, আমি যদি বলতে যাই মানে আমি কেমন এই মানে এপিসোডটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, একটা রিজন হচ্ছে যে মানে আমরা আসলে অনেকদিন ধরে কথা বলতেছিলাম মানে বই টই নিয়ে কথা বলবো, অ্যান্ড আমরা যখন ফার্স্ট এপিসোড রেকর্ড করতেছিলাম সেটা হচ্ছে সাদমান সাদিক ভাইয়ের সাথে। সো ওনার সাথে আমরা কখনোই হচ্ছে যে বই টই নিয়ে কোনো কথা টথা বলি নাই। সো ইটস অলমোস্ট লাইক যে মানে আমরা ট্রাই করতেছি একটু ডিফারেন্ট টাইপ কন্টেন্ট আনতে, এবং আপনি খুব ডিফারেন্ট কন্টেন্ট আপলোড দিতেছিলেন, এবং আমি আপনার আর্টিকেল দেখছি, আপনার ভিডিও দেখতেছিলাম অনেকদিন ধরে। স্পেশালি সাইম খুব বেশি এক্সাইটেড ছিল, মানে হচ্ছে যে লাইক গ্রাম থেকে তাড়াতাড়ি চলে আসছে শুধুমাত্র হচ্ছে এই পডকাস্টটা রেকর্ড করার জন্য।
আমার বয়স মানে 8-10 বছর বেড়ে গেছে, যেটা আমার আসলে বাড়া উচিত না, যেটা আসলে কমা উচিত, মানে বুঝেছি তো সবসময় ইয়াং থাকা বা চিল থাকাটা খুব ভালো জিনিস। তো আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি দেখলাম আমি ওদের সাথে রিলেট করতে পারছি না, তো যেহেতু আজকে তোদের তিনজনের সাথে কথাবার্তা হচ্ছে, আশা করি একটু হইলেও আমার এক্সপিরিয়েন্স বা যে রিলেট করার ব্যাপারটা একটু পারি।
ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ।
আচ্ছা ভাই, মানে এই আমি আস্তে আস্তে যেতে চাই, সেটা হচ্ছে যে মানে আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা কিভাবে স্টার্ট হয়েছিল? মানে আই ডোন্ট থিংক যে ধরেন বাংলাদেশ হচ্ছে বুক রিভিউ খুব একটা দিতেছিল, এন্ড মানে মানুষ তো চিন্তা করে যে খুব বেশি পপুলার টাইপের কন্টেন্ট ক্রিয়েট করবে, ধরেন মানে বেশিরভাগ মানুষ যে চিন্তা করে স্টার্ট করে যে কমেডি ভিডিও দিবে, অথবা হচ্ছে যে লাইক ধরেন অনেকে আছে এখন এনার্জি ভাইকে দেখে স্টার্ট করতে পারে এখন আর কি, বাট আপনি স্টার্টই করছেন বুক রিভিউ দিয়ে, এটা কেন? মানে এত ডিফারেন্ট টাইপের কন্টেন্টের চিন্তাটা কেমন আসছে?
আচ্ছা, সত্যি কথা বলতে আমি মানে লাইক লিটারালি ধর আজ থেকে 6-7 মাস আগে কন্টেন্ট ক্রিয়েশন কাকে বলে এটা জানতাম না, মানে আমি কন্টেন্ট ক্রিয়েটর এটা আমি জানতাম না, ঠিক আছে, মানে এটা যে কন্টেন্ট ক্রিয়েশন বল। সো ব্যাপারটা হচ্ছে কি, আমি দেখতাম ও আচ্ছা মানুষজন ভিডিও দেয় বা যারা সেলিব্রিটিরা ভিডিও বানাচ্ছে মানুষজন দেখতেছে, ঠিক আছে। সো ইচ্ছা ছিল না, মানে আমার সবসময় হ্যাঁ মানুষজনে যে লাইক কমেন্ট করতেছে পাত্তা দিচ্ছে জিনিসটা অবশ্যই ভালো লাগে, মানে আমি মিথ্যা কথা বলবো না, ভিডিও হিট করলে বা রিচ বিষয় হলে ভালো লাগে, বাট হ্যাঁ বই কেন পড়া এটার মেইন কারণটা হচ্ছে হ্যাঁ ওই যে তোরা তো বলি সাদমান ভাই ছিল বা অনেকেই বই টই নিয়ে আলাপ টালাপ করতো। সো আমি ক্লাসে হচ্ছে যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হলো, আমি দেখলাম যে ভাই মানে আমার এদিকে পড়াশোনা হচ্ছে, আমি ক্লাসে কিছুই বুঝতেছি না। সো আমি আগে থেকেই হচ্ছে আমার বই পড়ার অভ্যাসটা ছিল, কিন্তু এখন একটু সিরিয়াসলি পড়ি, আগে হচ্ছে লাইক মানে একেবারে কোনো কিছু করার নাই, বোর লাগতেছে তখন বা ইন্টারমিডিয়েট লাইফে যেমন আমার প্রচুর বই পড়া হয়েছে, তখন দেখা যাচ্ছিল আমার ওই যে কেমিস্ট্রি ফিজিক্স এর বইগুলো খুব কঠিন লাগতো, তো আমি হচ্ছে রাতের বেলা ওই যে পিডিএফ পাওয়া যায় না, পিডিএফ বসে বসে হুমায়ুন আহমেদের মনে দেখ 200 বই শেষ করে ফেলছি ওই টাইমে। তো দেখা যায় একটার পর একটা হিমু সিরিজ পড়তেছি শুভ্র, মানে তো আমার পড়ার অভ্যাসটা ছিল, এটা হচ্ছে একটা ভালো জিনিস যে আমি পড়তে পারতাম। তো তারপরে যেটা দেখা গেল যে আমাদের যেহেতু একটা বইয়ের বিজনেস স্টার্ট হয়েছিল, মানে আমরা যেহেতু পাঠককে দেখছি, টেনমিট স্কুলকে দেখছি, আমাদের একটা বিজনেস আসতো, ওটা নাম হচ্ছে পিওন। তো ওইটা করার কারণে কি হলো, পরে যে আমরা দেখলাম যে না আমরা তো আলাদা স্পেশাল কিছু করতেছি না বা ওরকম কোনো ইনোভেশন আনতেছি না, সো কেমনে কেমনে জানি হচ্ছে কন্টেন্ট বানানো। একদিন একটা ছোট্ট ভাই বললো ভাই আপনি তো বইগুলো পড়েন মাঝে মধ্যে, মানে আমি হচ্ছে হলের মধ্যে যেমন আমি প্রতিদিন একটা টাইম বের করতাম যে না আমি এতগুলো বই শেষ করতে হবে বা এই জিনিসটা করতে হবে, বই শেষ করার ব্যাপারটা কি আমার খুব একটা ফালতু লজিক ছিল বা এখন আমি ওই কিছুটা বিশ্বাস করি ব্যাপারটা, আমার মনে হয়েছিল যে ভাই আমি তো অত ইন্টেলেকচুয়াল না, ঠিক আছে, যেমন খুব নর্মাল চিন্তা করো আমি যদি দেখি যে বাকি যারা আছে তাদের মতো আমি তো অত ভালো স্টুডেন্ট না, বা আমি ওইরকম একেবারে দেশ সারা ফ্যাকাল্টিতে পড়ি না, বা আমি আমাকে তো মানুষজন পাত্তা দিবে না। তো আমি চিন্তা করলাম যদি আমি অনেক বই টই পড়ি ওরা দিচ্ছে তো না, এ তো অনেক পড়ে বা এ তো অনেক বইপত্র সম্পর্কে আর্টিস্ট আইডিয়া আছে। তো তখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ বই পড়লে একে তো হচ্ছে আমার অনেকগুলো বই শেষ হচ্ছে, আমার মধ্যে ওই কনফিডেন্সটা বুস্ট করবে বা আমার আর্টিস্ট পড়ালেখা হেল্প করবে, যদি তেমন একটা করে নাই। বাট হ্যাঁ পরে যখন আমি কন্টেন্ট ক্রিয়েশন করতেছিলাম বই নিয়ে কন্টেন্ট বানানো হয়ে গেছে, ওই আমি ন্যাচারালি দিকে দেখে হচ্ছে চিন্তা ভাবনা করছিলাম সে যেহেতু 1 মিনিটের ভিডিও মানে 1 মিনিট করে বুক রিভিউ দিই, তো দেখা যায় এই জন্য এখন আমি অনেক ফাস্ট করে কথাবার্তা বলি। তো আমি বলা যায় যে মানে কিছু না বুঝে বা আমটাজ একেবারে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন আসছি। তো হ্যাঁ, এখন বই নিয়ে এটা কিন্তু আমি প্রতিদিনই ফেস করি। আমার মনে হয় যে না, মাঝে মাঝে একটু রাস্তাঘাটে যাই, ব্লগ করি, এটা করি, যেমন ট্রাভেল ব্লগ করি, একটু সাইক্লিং করি, হ্যান করি, ধ্যান করি, এরকম অনেক কিছু মনে হয়। বুঝতে তো পারি যে কোন জিনিসটা করে লাইক কমেন্ট বেশি আসবে, বাট দিন শেষে এটাও ট্রু আমার কাছে। যেটা মনে হয় যে মানে আমি যখন বই পড়ি বা আমি যখন দেখি যে আমাকে দেখে হচ্ছে দুই চারজন বই কিনে পড়তেছে বা তারা এই বোরিং আলাপগুলো শুনতেছে, তখন আমার অ্যালাইভ ফিল হয়, অর্থাৎ আমার ভালো লাগে। ঠিক আছে, লাইক অন্য একটা কাজে হয়তো আমি 10,000 রিয়েক্ট পাবো, এটাতে হয়তো আমি 1,000 পাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে যে না, এখানে 10,000 ভিউ হোক আর একটা কন্টেন্ট 1,00,000 হোক, আমি মিক্স করেই করি। তো আমি কিন্তু এখনো রেগুলারলি ট্রাই করি, কখনো বিজনেস নিয়ে আলাপ করি, কখনো ব্লগ বানাই। আমি কিন্তু খুব একটা এখনো নিশ্চিতের ফিক্সড না, আর আমি কি করতেছি আমি সত্যি বলতে এখনো ওইভাবে ফিগার আউট করিনি। ব্যাপারটা হচ্ছে যখন যেটা ভালো লাগে করি, তবে হ্যাঁ বই নিয়ে নিয়ম নিয়ে মানে এইটাকে একটা বেস বলা যায় যে আমি সবসময় হয়তো যতটা মানে যতদিন কন্টেন্ট ক্রিয়েশন করি না কেন বই নিয়ে মাঝে মধ্যে হলো আলাপ করব। সো বেশ ভালোই হেল্প করতেছে আমার, প্যারা লাগে না, আসলে প্যারা লাগে না, মানে 10-15,000 মানুষ দেখলো বা 500-400 মানুষ দেখলো আমি হয়তো করতাম, বা কেউ যদি ভিডিও নাও দেখতো তাও আমি তো বই পড়তাম, আমার অভ্যাসটা তো আগে থেকে আসে, হয়তো বা ভিডিওতে কথা বলতাম না, বাইরে বন্ধু বান্ধবের সাথে তো এইসব নিয়ে আলাপ হইতো।
ভাই ব্যাপারটা কি এমন, মানে আপনার স্টোরিটা শুনে আমার কাছে একটু মানে একটু কনফিউজিং লাগতেছে একটা পার্টে, যেটা হচ্ছে যে আপনি তো ইন জেনারেল বই অনেক পড়েন, এটা মানে খুব এভিডেন্ট আপনার আলোচনা থেকে। আমার কাছে যেটা একটু কনফিউজিং মনে হচ্ছে সেটা হচ্ছে আপনি কি ভিডিও বানানো শুরু করছেন এই আইডিয়া থেকে যে আমার একটা বিজনেস আছে এবং এই জন্য, মানে আপনি একটা পর্যায়ে হচ্ছেন যে বিজনেসের থেকেও আপনি বইয়ের ভিডিও বানানো শুরু করছেন, এটা কি এই আইডিয়াটা ছিল যে বিজনেস কে আর একটু গ্রো করার জন্য আমি ভিডিও বানাবো, নাকি আপনার ইন জেনারেল জিনিসটা পড়তে পছন্দ হয় এই কারণে আপনি ভিডিও বানাইছেন, নাকি এটা দুইটারই মিশ্রণ ছিল একটা?
আচ্ছা, এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা হইছে ওই যেটা বললাম যে আমি এই যে আমার কথায় কনফিউজ বুঝা যাচ্ছে যে আমি কখন হচ্ছে মানে কেন শুরু করছি, ব্যাপারটা ছিল এমন যে প্রথম দিকে একটা দুইটা ভিডিও বানাইছি, তখনও কন্টেন্ট ক্রিয়েশন বা ভিডিও বানানো এটা ফিক্স ছিল না, বাট আমি দেখলাম যে ভিডিও বানালে একটা উপকার হচ্ছিল যে আমার পড়ার স্পিড 2 গুণ বা 3 গুণ বাড়তেছিল, বা আমি অনেক নতুন নতুন জিনিস শিখতেছিলাম। ঠিক আছে, লাইক এডিট কিভাবে করতে হবে, ক্যামেরা কিভাবে বসাইতে হবে, ঠিক আছে, এরকম অনেক জিনিসপত্র, লাইক অনেক অনেক নতুন নতুন জিনিস আমাকে শিখতে হইতেছিল। তো আমি বলতে যে মানে ব্যাপারটা নতুন একটা জার্নির মতো ছিল। তো আমার কাছে ব্যাপারটা ভালো লাগছিল, আমার তখন এমন ছিল যে হ্যাঁ আমি 50টা বুক রিভিউ করে ফেলবো বা 100টা বুক রিভিউ করে ফেলবো। তো আমার কোয়ালিটি যেমনই হোক না কেন কোয়ান্টিটি অনেক বেশি হইতে হবে। তো আমি তখন ঠিক করছিলাম যে আমি প্রথম 1 থেকে 50 বা 51টা ভিডিও মানে আমি 50 দিনে দিছি। আমি ঠিক করছি প্রতিদিন একটা করে ভিডিও দিবো, মানে এই যে ভিডিও ক্যামেরা অন করলাম, ভিডিও বানাইলাম, এটাতে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন বলা যায় না, মানে আমি আসলে জানতাম না ব্যাপারটা কি ঘটতেছে। তো পরে দিয়ে যখন দেখলাম না অ্যাটলিস্ট কিছু একটা ফলোয়ার হয়েছে বা জিনিসগুলো কাজ করতেছে, যেমন আমি বলবো লাস্ট 6-7 মাসে খুব ভালো পারফর্ম করতে সব জিনিসপত্র, এর আগে আসলে একদমই ভালো পারফর্ম করে নাই, সবসময় ডাল গেছে। এই যে বললাম না যে হ্যাঁ আমার হেল্প করছে কয়েকটা জিনিস, একটা হচ্ছে আমার বই পড়া হচ্ছিল, এটা একটা মেইন কারণ, প্লাস কন্টেন্ট মানে আমি অ্যালাইভ ফিল করতেছিলাম, মজা পাচ্ছিলাম, ব্যাপারটা আমি খুব এনজয় করতেছিলাম। যদিও মাঝে মধ্যে যখন হচ্ছে এখন মাঝে মধ্যে একটু প্যারা লাগে যে না কি কন্টেন্ট দিব, বা যখন পেজটা বড় হয়ে যাচ্ছে অনেক মানুষ দেখতেছে এখন একটু চিন্তা করা লাগে, আগে তো নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তা করা যেত, ঠিক আছে, কেউ দেখতেছে না, কেউ ভিডিওটিও দেখে না, কেউ শেয়ার করে না, কোন এক্সপেকটেশন নাই, ঠিক আছে, আমি ভুলভাল বললে হচ্ছে 10-20 জনের বেশি নোটিস করবে না। সো আগে জার্নিটা কিছুটা এমন ছিল। সো ইদানিং কালে বলতে পারি এখন হয়তো আমি একটু কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ভাবি, বেটার কন্টেন্ট ক্রিয়েশন বলা যায়। আগেগুলো আসলে হচ্ছে পুরোটাই ওই যে লাইক ওই যে ফরেস্ট গ্রাম বাসারা দৌড়াইতে থাকে, আমি হচ্ছে এরকম দৌড়াচ্ছিলাম আর কি, লিটারালি আমি জানতাম না আমি আসলে কই যাচ্ছি কি করতেছি, বাট হ্যাঁ ওই যে আমার ভালো লাগতেছিল, আমি এনজয় করতেছিলাম প্রসেসটা, আমার অনেক পড়া হচ্ছিল, আমি অনেক অনেক কিছু শিখতে পারতেছিলাম। যেমন আমি বললাম তো প্রথম দিকে আমি হুমায়ুন আহমেদ পড়তাম, জাফর ইকবাল পড়তাম, তো দেখা যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের কারণে আমাকে অনেক ভিন্ন ভিন্ন বই পড়তে হচ্ছিল, লাইক স্টার্ট আপ নিয়ে বই, নন ফিকশন বই, বা হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট বই। আমি যে একেবারে সেলফ ডেভেলপমেন্ট বই অবসেসড ওরকম কিন্তু না, কিন্তু আমি দেখলাম যে না এগুলোর একটু এগুলা ভিডিওতে বললে মানুষজনকে আমি বেশি বুঝাতে পারবো, লাইক হুমায়ুন আহমেদের একটা বই নিয়ে কথা বলাচ্ছে, একটা সেলফ ডেভেলপমেন্ট বইটা পুরোটাই আমি চাইলে স্পয়লার দিয়ে বলে ফেলতে পারবো, আমার কেউ হচ্ছে ধরবে না, কিন্তু আমি একটা উপন্যাস নিয়ে কথাবার্তা বলাটা হচ্ছে টাফ, কারণ আমি তো জানি না কিভাবে বুক রিভিউ করতে হয়। সো ওই জন্যই দেখা গেছে যে ওই যে পথ চলতে চলতে বাকিটা আবিষ্কার করা হয়েছে। আমি আসলে কখনোই ভাবে নাই কন্টেন্ট বানাবো, মানুষজন দেখবে বা পেজ থাকবে, যেমন আমি প্রথম দিকে আমার প্রায় 100টা ভিডিও, মানে আমার তো মনে হয় প্রায় 150-র মতো ভিডিও না বানানোছে, এর মধ্যে প্রথম 100টা ভিডিও দিছি হচ্ছে আমার ফেসবুক আইডিতে, তার মানে তুই বুঝতে পারতেছিস যে আমি কিচ্ছু বুঝতাম না জিনিসটা কি ঘটতেছে।
এক মিনিটে কি আসলেই একটা বই রিভিউ করা পসিবল, মানে আরো বেশি সময় লাগে না, কিছু কিছু বই তো আছে যেগুলো করা পসিবল না,
পসিবল না দেখে তখন করি না।
যেহেতু 50টা ভিডিও বানাইছেন অবশ্যই হয়তো বা প্রথম 10টা ঠিক না হলেও অ্যাটলিস্ট মানে 20-30টা ভিডিও ঠিকঠাকই ছিল, তো ওইটাকে আপনি মানে ওই চ্যালেঞ্জটা মিটিগেট করছেন কিভাবে?
আমি লিটারালি হচ্ছে ভয়াবহ লেভেলের গালি খাইতাম, মানে মানে কেমন ভয়াবহ লেভেল, কারণ আসলেই খুবই বাজে হইতো। মানে আমি এখন তো নিজে অ্যাটলিস্ট বুঝতে পারি, আমি বলবো 100টা ভিডিওর মধ্যে 80টা বা 90টা ভিডিও দেখার মতোই না, মানে খুবই বাজে। বাট মানে যেটা হয়েছিল যে আমি তো আসলে ওইভাবে আগে থেকে বললাম তো, মানে কথা কিভাবে বলতে হবে বা কি করতে হবে কিচ্ছু বুঝতাম না। তো দেখা গেছে এই 100টা ভুল করার কারণে আমার এখন যখন আমি কাজগুলো করি তখন আমাকে হেল্প করে, বা আমার এখন মনে হয় আগের চেয়ে তো জার্নিটা এখন অনেক সোজা। তো তখন এক মিনিট আসলে হইতো না ব্যাপারটা। লাইক ধর আমি কিভাবে বলতাম যে ধর এই যে এই বইটা আছে ইলন মাস্ককে নিয়ে লেখা, এই বইটার মধ্যে ধর বলছে এই লাইনটা বলছে যে হ্যাঁ ঠিক আছে ইলন মাস্ক এটা করছে ওইটা করছে হ্যান করছে, এই বুক রিভিউ শেষ। মানে এটা একটা বিজ্ঞাপনের মতো পুরা লিটার। তো মানুষজন আমার গালি টালি দিতে বলতো যে ভাই এটা কি হইলো, মানে এত তাড়াতাড়ি কথা বলেন কেন, বা এটা কি বললেন, এটা কি কিছু হইলো না, মানে বিশেষ করে যারা একটু সিরিয়াস পাঠক। ঠিক আছে, তো প্রথম খারাপ লাগতো, বাট ওই যে অনেক মানে ফিডব্যাক পাইতে পাইতে, যেহেতু আমি কন্টিনিউসলি করতেছিলাম বা আমার প্রত্যেক দিনে হচ্ছে আগের চেয়ে কনফিডেন্স বাড়তেছিল, বা অনেক মানুষজন কারো না কারো কাছে হচ্ছে নোটিস করতেছে। আমি প্রথম থেকে মনে হয় বুক রিভিউ গুলো বিভিন্ন বইয়ের গ্রুপে পোস্ট করতাম, তারপর হচ্ছে বিভিন্ন লাইক বিভিন্ন যে এডুকেশন রিলেটেড গ্রুপ আছে সবগুলোতে পোস্ট করতাম, নিজের আইডিতে দিতাম। তো এভাবে এভাবে করে আমি যা চাইতাম যে না মানুষজন একটু ফোকাস আসুক বা বেশি মানুষ দেখুক। ঠিক আছে, তো প্রথম 100টা ভিডিওর মধ্যে যদি হিসাব করি 100টা শেয়ারই মনে হয় করেন 100টা ভিডিও বানানোর পরে। ঠিক আছে, মানে কোনো ভিডিও শেয়ারই করতো না, বুঝতে পারছিস কেমন কন্টেন্ট হইতো না। বাট আমি ওই জার্নিটাকে ওটা নিয়ে আমার প্যারা নেই, তা আমি বললাম তো ওই জার্নিটাই আসলে আমার হেল্প করছে যে অ্যাটলিস্ট এখন ভিডিও বানানো, নাহলে হয়তো আমি কোনো ভিডিওই বানাইতাম। ঠিক আছে, মানে আমি যে ভুলগুলো করছি, তবে হ্যাঁ একটু সিলি ব্যাপারকে আমি হয়তো পাবলিকলি বেশি ভুল করছি আর কি, বা পাবলিকলি সেরকম প্র্যাকটিস করানোর ব্যাপারটা একটু উইয়ার্ড অনেকের জন্য।
ভাই মানে আমি একটা জিনিস দেখে খেয়াল করছি, সেটা হচ্ছে যে আপনার মানে যে কন্টেন্ট গুলো আছে সেগুলোতে যে এক্সপ্লেনেশন যে করেন, মানে যেভাবে এক্সপ্লেন করেন সেটা আপনার পুরো নিজের ওয়ে, মানে একটা স্বকীয়তা আছে। মানে আমি খেয়াল করছি যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েট মানে অনেকগুলো দেখা যায় অনেক অনেক বেশি কপি করে, মানে আই থিঙ্ক আপনারটা মনে হয় যে দেখ একজন সাধারণ মানুষ এক্সপ্লেন করতেছে। মানে এটা আমি একেবারে আপনাকে প্রশংসা করার জন্য বলতেছি না, বাট মানে জেনুইনলি ফিল হয় যে ধরেন মনে হইতেছে যে আমরা নর্মালি যে কথা বলি মানুষের সাথে ওরকম একটা কনভারসেশন হইতেছে, মানে কেউ একজন সাধারণ মানুষ এক্সপ্লেইন করতেছে আমাকে মানে খুব সহজ ভাষায়। সো ওই স্টাইলটা কেমনে পাইছেন? মানে কারণ আমি খেয়াল করছি অনেকে হচ্ছে যে অনেক বেশি মানে অনেক বুক রিভিউতে অনেকগুলো হচ্ছে অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি পরিমাণে ইয়ে আনতে চেষ্টা করে। সো আপনার ওই স্টাইলটা মানে নিজের যে একটা স্টাইল আছে ওই স্টাইলটা আনছেন কিভাবে কন্টেন্ট ক্রিয়েশনে, মানে এক্সপ্লেইন করার?
আচ্ছা, এখানের মধ্যে আমার যেটা মনে হয়েছে বা আমি যে ফিলোসফিটাতে বিশ্বাস করি যে দুই ভাবে কন্টেন্ট বানানো যায়। মানে আমি যদি তোকে বলি যে একটা হচ্ছে যে যেমন দেখ আমার জার্নিটা দেখ, তো লাইক আমার যেটা সুবিধা হয় যে আমি তোকে এটা গ্যারান্টি দিতে পারবো আমার কন্টেন্টে, মানে আমার এটা সবসময় বিশ্বাস থাকে যে আমার কন্টেন্ট এখন ভালো না হলে এক বছর পরে যদি মানে আমি যদি আরো 100টা কন্টেন্ট বানাইতে পারি, দিন শেষটা হচ্ছে দেশ ছাড়া বা একেবারে উঁচু মানের কন্টেন্টে যাবে। কারণ কি, কারণ এর মধ্যে জার্নিতে আমি প্রচুর বই পড়তেছি, প্রচুর অন্যের কন্টেন্ট দেখছি, শিখতেছি, বা লাইক প্রত্যেকটা জিনিসে হচ্ছে আগের চেয়ে বেটার হচ্ছে। মানে এটা হয়েছে, মানে ট্রু, মানে আমি দেখছি যেটা হয়েছে এক বছর দুই বছর আগে আমি যেভাবে কথা বলতাম এখন হয়তো তার চেয়ে অনেক গুছায় কথা বলতে পারি। সো ওই জিনিসটা আর কি, আমি সবসময় ওই জিনিসটাতে বিশ্বাস করি যে মানে ঠিক আছে আমি জানি না। যেমন আমি তোরা বললাম না, আমি তো হচ্ছে একদিন ওই দিন একটা ঘটনা করছে আর কি, যে সিলেট নিয়ে বন্যা কেন হয়েছে, তো দেখলাম যে হচ্ছে আমি ভাবতাম যে একটা ভিডিও বানাই, আমি হচ্ছে পড়লাম প্রথম আলো বা অনেকগুলো নিউজ টিউজে, যদি ওটা আমার জন্য না যে বন্যা কেন হয়েছে ভাই আছে এক্সপ্লেনেশন, এটা তো এনায়েত ভাই ভিডিও বানায়। সো যখন এনায়েত ভাই ভিডিওটা পাবলিশ করছে, এনায়েত ভাই ভিডিওটা দেখার পরে জাস্ট আমার মনে হয়েছে আমি কেন ভিডিও বানাই, মানে উনি যে পরিমাণ রিসার্চ টিচার্স করে আসছে আমার মনে হয়েছে আমি কি করতেছি লিটারালি। তখন আমার ফ্রেন্ড একটা বললো দেখ মানে এনায়েত ভাইয়ের ভিডিও তো 10 লাখ মানুষ দেখে, তাই না, তোর ভিডিও তো 10 লাখ মানুষজন দেখে, ব্যাপারটা হচ্ছে প্যারা নাই, মানে এমন হইতে পারে যে মানে বুঝতেছি তো, মানে উনি তো ওনার সাথে আমার একটা ইয়ার গ্যাপ আছে, মানে মানুষ যেটা ভেবে ফেলে যে না উনি আর আমি তো, বাট উনি তো অনেক গুছায় হচ্ছে অনেক সিরিয়াসলি কন্টেন্ট ক্রিয়েশনটা করে, আর আমি একটা পেপারে পড়লাম আমি আমার মতো করে চিন্তা করলাম আমি একবার ভিডিও বানাতে দিলাম কাজ থেকে এসে। ঠিক আছে, মানে কোনো ঠিক ঠিকানা নেই, যে বসে এডিট করলাম, এডিট করে হচ্ছে ভিডিওটা দিয়ে দিলাম, আর উনি হচ্ছে অনেক প্ল্যান করে লিখে রিসার্চ করে 100টা জায়গা থেকে পড়ে, তো দুটো আলাদা। আমি চিন্তা করলাম যে না আমার অডিয়েন্স হয়তো বুঝবে, হ্যাঁ আমি একটা সাধারণ মানুষ, আমি ওইভাবে ক্যান্ডিড ভাবে কথাবার্তা বলি, আস্তে আস্তে আমি ডেভেলপ করবো। তাই বলে যে এনায়েত ভাইয়ের কন্টেন্ট যে আমি ওরকম একদিন বানাবো, তা না, আমার অবশ্যই ইচ্ছা আছে যে আমার কন্টেন্ট অনেক ভালো হোক, ওই কেসিনেস্টার লেভেলে হোক বা হচ্ছে অনেক ভালো সিরিয়াস কন্টেন্ট হোক, কিন্তু রাতারাতি করাটা আমার কাছে মনে হয় যে আমি যদি রাতারাতি করতে যাই বা অনেক কিছু চেঞ্জ করতে যাই তাহলে হয়তো আমি কন্টেন্টই বানাবো না কালকে থেকে, কারণ আমার কাছে অনেক প্রেশার ছিল। এর যে প্রতিদিন একটা একটা করে ইমপ্রুভমেন্ট করা আমার কাছে মনে হয় এটা অনেক ভালো। আমি ওটাতে ফিল করি যে আজকে যে ভিডিওটা হয়েছে নেক্সট ভিডিওটা যেন এর চেয়ে বেটার হয়, বা আমার কথাবার্তা যেন ভালো হয়, ইনফরমেশন ভালো থাকে, বা আমি যদি এখনো বুক রিভিউ ভালো করে এক্সপ্লেন না করতে পারলেও সামনে যেন আরো ভালো করে হচ্ছে এক্সপ্লেন করতে পারি বা মানুষকে আরো সুন্দর করে ভালো কন্টেন্ট দিতে পারি। তা আমার টার্গেট থাকে সবসময় ওইটাই। সো এই আর কি, ওই জন্য হচ্ছে নর্মালি যেমনে বাড়ি হচ্ছে তেমনে বানাই যায়, কারণ না হলে দেখা যেত যে ওই যে অনেকের কন্টেন্ট দেখলাম ওইরকম তো বললাম তো তাহলে তো আমার কন্টেন্ট বানানোই হবে না ভাই, আমার মনে হয়েছে মানে না এটা হইতেছে না, লিটারালি কি বানাচ্ছ। এটা একটা জিনিস কি সত্যি যে আমি আসলে স্যাটিসফাইড না, মানে আমার কাছে মনে হয় আরো অনেক ভালো বানানো যায়, আরো অনেক সিরিয়াসলি বানানো উচিত, কিন্তু ওই যে বানানো হয় না আরকি, মানে আমি বেশ ফাঁকিবাজি সব দিক দিয়ে। তখন আমার মনে হয়েছে যে না আমার আরো সিরিজটা আরো ভালো করবে না, আমি তখন চিন্তা করলাম আমি যদি রিসার্চ করি এরকম করি তাহলে আমার আর কন্টেন্ট দেওয়া হয়।
ভাই এটা আমারও হয়, মানে আমি যখন ভাবি যে পডকাস্টের এপিসোডটা অনেক বেশি ইম্প্রুভ করবো, তো এরপরে মনে হয় যে থাম্বনেলটা নিজেই বানাই, তো পরে মনে হইতো যে মানুষ আছে তখন আর থাম্বনেলটা নিজে বানানোর দরকার কি, শুধু ভিডিও এডিট করে দিয়ে দিই, তো টাইম স্ট্যাম্পটাও আরেকজন করে দেয়। সো এখন মনে হয় যে মানে অনেক সময় এমন হয় যে এফোর্ট কম দিলে মনে হয় যে অনেকটা অভ্যাস টাইপের হয়ে যায় যে এই এফোর্টে চলতেছে চলুক, তাহলে আর এফোর্ট দেওয়ার দরকারটা কি, মানে একটা অভ্যাস এসে যায় অ্যান্ড পরে মনে হয় যে না আরেকটা এফোর্ট দিই, বাট ওইটা আর হয় না আসলে।
মানে কিছু হইলে বলে বুঝিস না যে আমিও এটা করছি
ভাই।
মানে তোদের যে পডকাস্ট আছে ওটা তো আমি দেখলাম, মানে এটা যদি কন্টিনিউ করা যায় অনেকদিন যদি রান করা যায় ভালো করা যাবে, মানে আসলেই তো বাংলাদেশে অত বেশি পডকাস্ট নাই সত্যি কথা বলতে, তো যদি অনেকদিন কন্টিনিউ করতে পারিস আস্তে আস্তে মানে ছোটখাটো ইম্প্রুভ আসলো এক দেড় বছর দুই বছর পরে বেশ একটা বড় সড়ো চেঞ্জ এমনি চলে আসবে, সবকিছুই চেঞ্জ হবে ঠিক আছে। সো হ্যাঁ এটাও ভালো, মানে দুটো জিনিসই রাইট, যে এটা তো আসলে আছে যে অনেক আছে ধর মাসে হয়তো একটা ভিডিও দিবে সে এমন করে ভিডিও বানায় যে কোটি কোটি মানুষ দেখবে, আবার অনেকে হয়তো ডেইলি ভিডিও দিচ্ছে তার ভিডিওতে এভারেজ একটা ভিউ হচ্ছে, দুটোই ঠিক আছে মানে চলতেছে তো খারাপ না, যতক্ষণ পর্যন্ত কন্টেন্ট একেবারে খারাপ না হয় ততক্ষণ পর্যন্ত বানানোই
যায়। আপনার বিজনেসটা কি ভাই মানে কন্টেন্ট ক্রিয়েশনের সাথে কোনো ডেভেলপমেন্ট হইছে, মানে আপনার বিজনেস কি ভালো হইছে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য?
অনেক না না ভাই, আমার এই কোশ্চেনটা হচ্ছে ভাই মাথায় ঘুরতেছিল যে আপনার বিজনেস কি কন্টেন্ট ক্রিয়েশনে হচ্ছে এফেক্ট করছে নাকি কন্টেন্ট ক্রিয়েশন বিজনেসে এফেক্ট করছে।
আমি বলবো যে হচ্ছে শোন মানে আমি বিজনেস, আমাদের বিজনেসটা যেহেতু বইয়ের বিজনেস, সো একটু স্যাড ভাবে বলতে গেল মানে বই বিক্রি করা হচ্ছে ব্যাপারটা কিছুটা এমন যে তুই হচ্ছে অন্ধের দেশের হচ্ছে আয়না বিক্রি করছিস, কারণ একে তো আমাদের দেশে আগে থেকে এমন না যে দেশে তো প্রায় 20 কোটি মানুষ তাই না, সেই তুলনায় আমি তো জানি ধর বেস্টসেলার বইগুলো কত বিক্রি হয় বাংলাদেশে, এই পর্যন্ত সবচেয়ে বেশি বেস্টসেলার যে বইগুলো আছে ওইটাও ধর বেশ আলোচিত সমালোচিত বই, তাও হচ্ছে 1-1.5 লাখ কপির বেশি বিক্রি হয়, তো 20 কোটি মানুষের একটা দেশে 1% বই বিক্রি হয় না, মানে 20 লাখ মানুষও বই কিনে না, তো সংখ্যাটা খুবই কম। তবে হ্যাঁ বিজনেস তো বাড়তেছেই বা মানুষজন কিনতেছে বা একটা মানুষের দেশের মানুষজন শিক্ষিত হচ্ছে, মানুষজনকে দোষ দিয়ে লাভ নাই। তবে এখানে আরেকটা বড় চ্যালেঞ্জ চলে আসছে এখন যে মানে মানুষজন ভাই তুই ফেসবুকে ঢুকলে তোর যে পরিমাণ অ্যাটেনশন নিয়ে নিচ্ছে বা তুই টিকটকে গেলে তোর যে পরিমাণ অ্যাটেনশন নিয়ে নিচ্ছে, এরপর এসে একটা বই 3-4 দিন বা 5 দিন ব্যাপী পড়া আসলেই টাফ ঠিক আছে, মানে আমরা তো জানি আমাদের কি কি করা উচিত, তাও তো আমরা বেশিরভাগ মানুষ ওটা করতে পারি না বা ঠিকভাবে লাইফ, আমরা জানি অন্যের লাইফ আসলে কেমনে কাটাইতে হবে কিন্তু নিজের লাইফ আসলে ঠিকঠাক মতো কাটানো তো কঠিন, তেমন আসলে এই টাইমটাতে মানে ফোকাস দিয়ে কোনো কিছু করা বা পড়া বেশ কঠিন, কারণ সবাই যাচ্ছে ধর হচ্ছে অ্যাটেনশন নিয়ে খেলা করতে, তো সেই টাইমে মানুষজন পড়ে অনেকেই অবশ্যই পড়ে বাট সংখ্যাটা ওই আকারে আসলে বাড়ে নাই যতটা বাড়ার কথা। আর অন্যান্য দেশের রিডিং সোসাইটি বা যেমন আমি ধরো বলতে পারি ধর কথার কথা আমেরিকাতে একটা বই বিক্রি বের হয়েছে ওটার নাম মনে ছিল প্রমিস ল্যান্ড, বইটা মানে 8 লাখ নাকি ওই বারাক ওবামার লেখা, আমার কাছে নাই এখন, তো বইটা প্রথম দিন বিক্রি হয়েছে 8 লাখ কপি নাকি 9 লাখ কপি বুঝছো, তো বাংলাদেশে বইটা একেবারে অরিজিনাল পাইরেটেড ধর সবই চলে আসছে পরের দিন, তো বাংলাদেশে বইটা প্রথম দিন আমেরিকাতে বিক্রি হয়েছে প্রায় 8 লাখ নাকি 9 লাখ কপি, বাংলাদেশেও বিক্রি হয়েছে আমি আনুমানিক ধর বলতে পারি হয়তো 8 বা 9 কপি বিক্রি হয়েছে। আমরা কথাবার্তা বলে দেখছি যে এখনকার টাইমে মানে যারা যেহেতু তোদের বয়সে অনেকে আছে, আমি বলবো যে বাংলাদেশে কেমন জানি বই পড়াটা ট্যাবু ভরে রাখছে, লাইক যারা অনেক সিরিয়াস ইন্টেলেকচুয়াল নার্ড ওরা হচ্ছে বই পড়ে, ঠিক আছে, কিন্তু যেমন দেখ আমি কিন্তু একাডেমিক পড়াশোনায় খুবই বাজে অবস্থা আমার, ঠিক আছে, কিন্তু আমি তো পড়তেছি, মানে আমার কাছে ব্যাপারটা আছে আমি খুব নর্মালে নিই, হ্যাঁ যেমন ভিডিও দেখা যেরকম একটা ব্যাপার সেরকম বই থেকেও তো আমি কন্টেন্ট বা অনেক কিছু শিখতে পারতেছি বা অনেক কিছু নিয়ে যাচ্ছি। তো আমি অ্যাটলিস্ট রেগুলারলি করার চেষ্টা করি, কিন্তু আমি দেখি বেশিরভাগ মানুষই ওরা এমন একটা ভাব ধরে যেন মানে লাইক মানে ওরা দিয়ে হবে না, ও আগে থেকে নিজেরা হচ্ছে ইনসিকিউরিটিতে পড়ে যায় যে না আমার এদিকে বই পড়া হবে না। আর এখনকার টাইমে তো বললাম যে মানে এত কন্টেন্ট চারপাশে বা এত এত জিনিসপত্র এত অপশনস, তখন কেউ আসলে বই পড়তে আসাটা টাফ। আর তবে হ্যাঁ বইয়ের আমাদের যে বিজনেসটা ওটা যদি বলি কন্টেন্ট ক্রিয়েশনের পর আমার বিশাল উপকার হচ্ছে, যেমন লাইক আমি যে মানুষগুলোর লাইক লিটারালি আগে ধরো কখনোই রিচ করা যেত না, এখন দেখা যাচ্ছে আমি তাদের সাথে চা কফি খাচ্ছি লিটারালি, ঠিক আছে, বা তাদের সাথে আমি কখনো কথা হয় না কিন্তু আমরা একজন একজনকে চিনি, কিভাবে চিনি ধর কথা কথা আমি 20টা ভিডিও দিচ্ছি সে একটা ভিডিও হয়তো দেখছে বা আমি স্ক্রোল করছি বুঝছো ও আচ্ছা এছাড়া এটা নিয়ে কন্টেন্ট বানা, তো আমিও তাকে দেখছি যে সে হয়তো ওই কাজগুলা করে বা অনলাইনে দেখা যাচ্ছে কি কাজ করে, পরিচয় হয়ে যায়, এই জিনিসটা খুবই অসাধারণ অনলাইনে। আর বিজনেস তো আসলে হেল্প করছে যে মানে আমাদের যে বিজনেস ছিল যেটা একটা ছোট বিজনেস বা আমরা ফ্রেন্ডলা মিলে মাত্র 2-6 হাজার টাকা দিয়ে স্টার্ট করছি, তো এখন বিজনেসটা প্রায় 1 লাখ টাকার বেশ 5-6 লাখ টাকার ওদিকে পার হয়ে গেছে, এখনো আহামরি ভালো না বাট ভালো যাচ্ছে, বেশ ভালো যাচ্ছে এখনো যদি বলি। তবে মজার ব্যাপার হচ্ছে কি আজকে একটা বলি আমার নেক্সট কন্টেন্ট যেটা আসছে আর কি, আমি বিজনেস করতেছি আজকে 3 বছর ধরে বুঝছিস, মানে প্রায় 3 বছর ধরে আমরা বিজনেস করতেছি। আমাদের বিজনেস যেটা এখনো বলিস একটা জিনিস ভালো যে হ্যাঁ আমরা একটা বিজনেস প্রতিষ্ঠা করে ফেলছি, লাভ আসে না ওই রকম সমান সমান খরচ টরচ দিয়ে ধর চলতেছে, আমাদের দুজনের মতো এমপ্লয়ার আছে ওরা কাজকর্ম করতেছে ভালো, মানে বেশ ভালো যাচ্ছে, ভাড়া টাড়া দিয়ে আমরা মোটামুটি চলতেছি অফিস টু অফিস ভাড়া দিয়ে। তবে কন্টেন্ট ক্রিয়েশনে আমি এফোর্ট দিছি হচ্ছে আমার বিজনেস এর ধর 10 ভাগের 1 ভাগ, কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন থেকে আমি হচ্ছে এর চেয়ে 10 গুণ বেশি টাকা পাইছি।
ভাই বিজনেসটা কি ভাই মানে ভালো মতো রান করতে পারেন, মানে এটা এটার একটা এই কোশ্চেনটা আমি কেন করতেছি, আমার আর আবরারের মধ্যে একদিন এরকম একটা আলোচনা হইতেছে যে মানে আমি আর আবরার ছোটবেলায় অনেক বই পড়তাম, এখন কলেজে উঠে একটু কম পড়া হয় আমরা খেয়াল করছি, বাট আমরা একদিন যেটা হয়েছিল যে আমরা পুরান বইয়ের দোকান থেকে সবসময় মানে দুজন মিলে যেতাম, দুজন মিলে পুরান বইয়ের দোকান থেকে বই কিনে নিয়ে আসতাম আইনা পড়তাম, আর একদিন মানে আমাদের কাছে একদম মানে টাকা পয়সার প্রচন্ড অভাবে আছি, আমরা দুজনই রাস্তায় স্যাট খায় বসে আছি যে কিছু হইতেছে না টাকা পয়সাও নাই, তো আমি হঠাৎ করে মানে আমাদের ইন জেনারেল যেটা হয় যে টাকা পয়সা নাই দোস্ত চল ব্যবসা করি, তো ইন জেনারেল আমি আপনারা বলতেছি যে দোস্ত মানে আমরা তো বই পড়ি আর কি নিয়ে ব্যবসা করবো, আমরা ছোটখাটো মানুষ আমরা চল মানে বইয়ের ব্যবসাই করি, এই পুরান বইয়ের দোকান থেকে আমরা পুরান বই কিনবো বা ওনাদের থেকে নতুন বই নিবো, নিয়ে আমরা ওই বইগুলাই ইন্টারনেটে সেল করবো যা যা লাভ আসে। আমরা যখন আলোচনা করার পরে ঠিকও করছি যে এটা করবো, আমরা দুই দিন পরে আমি একজনকে জিজ্ঞেস করছিলাম মানে উনিও বইয়ের ব্যবসা করে, তো সে আমাকে একদম ডিরেক্টলি না করে দিছে যে না এই ব্যবসাটা মানে এখন খুব ভালো অবস্থা নাই, যা বই বিক্রি হয় তা রকমারি থেকেই হয় এবং রকমারি ছাড়া খুব একটা মার্কেট নেই, এই ব্যবসায় নাইমে খুব একটা লাভ নেই। তো এরপরে আমাদের আর ওই আইডিয়াটা পরে টানাও হয়নি, আমি আর আপনার নিজেরাও ট্রাই করিনি।
আপনার কাছে কি মানে এটা খুব টাফ না যে মানে আপনি মানে রকমারি আপনাকে ফার্স্ট ডেলিভারি দিতেছে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিতেছে এবং আপনারা হচ্ছে যে মানে এই সেলার থেকে আনতেছেন আনার পরে নিজেরা পরিশ্রম করতেছেন বেশি এফোর্ট দিচ্ছেন কিন্তু তারপরেও তো মানুষ চিন্তা করে না যে মানে এই একটা মানে আপনাদের একটা পেজ থেকে নেওয়াচ্ছে রকমারি থেকে নেওয়া বেটার, মানে মানুষকে আপনারা কিভাবে কনভিন্স করেন যে আপনাদের পেজটাই অনেক বেশি এক্সক্লুসিভ আপনার বিষয়টা অনেক বেশি এক্সক্লুসিভ, আর সেটা বিজয় যেটা বললো আর কি যে সুইটেবল নাকি ওটা।
আচ্ছা হ্যাঁ এখানে এখন একটা ব্যাপার হচ্ছে যে মানে দিচ্ছে তো আচ্ছা আমার যে এক্সপিরিয়েন্স আমি যদি বলি, আচ্ছা ধর তোরা দুজন মিলে একটা গরুর ব্যবসা করলি ধর কোরবান মাস মানে কোরবানের আগে হচ্ছে তো তোরা মোটামুটি অনেক কষ্ট করে দুইটা ফ্যামিলিকে কনভিন্স করলি, তোরা দুজনে দুইটা গরু বিক্রি করার ব্যবস্থা করলি, একটা প্রশ্ন হচ্ছে একটা বইতে লাভ থাকে হচ্ছে আমি তোকে বলবো ধর কোন বইটা, ধর আমি একটা বই দেখাই ঠিক আছে, এই বইটাতে এই বইটার গায়ের দাম ধর 300 টাকা, এই বইটা আমরা কিনি হচ্ছে ধর কত টাকায়, ধর 180 বা হচ্ছে 200 টাকা, ধর এরকম 190 টাকা খরচ টরচ পরে, তা এই বইটা আমরা বিক্রি করি 220 টাকায়, তো ধর সর্বসা করলে ধরলাম 30 টাকা লাভ থাকে বা 20 টাকা থাকে, তো তোর কয় হাজার কপি বই বিক্রি করতে হবে, প্রায় হচ্ছে কত তোর কতটা কত বই বিক্রি করতে হবে, প্রায় হচ্ছে ধর 1000 কপি বই বিক্রি করতে হবে এই বইটা, যদি তোর 30,000 টাকা প্রফিট করতে হয়। তো মজার ব্যাপার হচ্ছে এই বই যদি আমি খোঁজ নিয়ে দেখি এই বই মানে 1000 বা 2000 কপি সারা বাংলাদেশে রকমারি রকমারি মিলাই 2000 কপি হয়তো এই বইটা বিক্রি হয়েছে ঠিক আছে, তো এর মধ্যে তুই 1000 কপি কিভাবে বিক্রি করবি একটা বই, বুঝতে পারছিস? তো আমি বলবো বেশ বেশ মানে বেশ হতাশাজনক অবস্থা আসলেই, কারণ হচ্ছে প্রফিটটাও খুবই কম আছে, অনেকগুলো ব্যাপার সেবার আছে। তবে হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে আমি কেন করি, মানে আমার যেটা হয়েছে আমি যদি তোকে বলি ধর, যেমন আমার দুইটা ধর ইনকাম সোর্স এখন, একটা হচ্ছে আমি ফেসবুক মনিটাইজেশন অন আছে আমার, একটা হচ্ছে আমার হচ্ছে একটা বিজনেস আছে, ওইখান থেকে যদিও টাকা পয়সা আসে না বলতে পারি সমান সমান, বা এক প্রকার বলতে পারি যে আমার অনেক জায়গায় পরিচয় ক্রিয়েট হয়, হ্যাঁ আমি এই কোম্পানিটার কো ফাউন্ডার, বা আমাদের একটা কোম্পানি আছে, বা আমাদের কোম্পানিতে সারা দেশে ধর আমরা প্রায় 20,000 মানুষকে হচ্ছে বই ডেলিভারি করছি। তো যখন দেখি তুই বুঝতে পারছিস যে তুই এমন একটা ধর তুই ধর ফ্রেন্ডের বাসায় গেলি, দেখলি যে তোদের কোম্পানির বইয়ের প্যাকেট, তো তোর কাছে কেমন ফিল হবে? আমার কাছে আসলে সত্যি বলতে অনেক ভালো লাগে, মানে এটা এটা অন্যরকম লেভেলের হচ্ছে আনন্দ, বুঝতে পারছিস তুই ব্যাপারটা? এই যে তোরা রকমারি কিনে কথা বলছিস, রকমারি কথাটা চিন্তা কর, এটার মালিক হচ্ছে সোহাগ ভাই, বা খুব মানে তারা হচ্ছে উদ্ভাস উন্মেষের মতো কোম্পানি বানায় ফেলছে। সো অন্য যদি 1 নাম্বার হয়, 10টা যদি লিস্ট করা হয়, আমরা তাহলে 10 নাম্বারে থাকবো, 9 নাম্বারে 8 নাম্বারে, বা 2 থেকে 8 এর মধ্যে তো, বা 10 এর মধ্যে তো আমরা থাকবো, বা আমাদেরকে তো মানুষজন চিনি। সো আমার কাছে যেটা মনে হয়েছে, বা আমি মাঝে মাঝে চিন্তা করি যে এটা তো কোনো লাভজনক না আমি কেন করি, তখন আমি দেখলাম যে কেউ যখন বই কিনে বা বইটা পায়, বা কেউ যখন আমার হচ্ছে অ্যালাইক ফিল হয়, মানে আমার হচ্ছে ভালো লাগে কাজটা করতে, মানে আমি এনজয় করি, খুবই এনজয় করি, বুঝতে পারছিস? মানে এই বিজনেসটা প্রসেসটা তার চেয়ে সবচেয়ে বড় যেটা সুবিধা হয়েছে, হ্যাঁ অন্য বিজনেসে হয়তো সুবিধা হইতো, আমার অনেক অসাধারণ মানুষের সাথে পরিচয় হয়েছে এই যে এই কাজগুলো করার কারণে, প্লাস যেহেতু বই যারা পড়ে অ্যাটলিস্ট মানে আমি বলতে পারি যে অন্য মানুষের চেয়েও একটা আলাদা, সেরকম অনেক মানুষদের সাথে হচ্ছে আমাদের যোগাযোগ হয়, প্লাস আমি বললাম তো আমার ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আমার যদি এই বিজনেসটা ল মানে একেবারে লস না হয় ততদিন পর্যন্ত হয়তো আমরা রান করতে পারবো, কারণ হচ্ছে আমরা বেশ এনজয় করি প্রসেসটা। আর আরেকটা সাইড থেকে তো টাকা পয়সা আসতে, তার চেয়ে বড় কথা আমি এখন স্টুডেন্ট, আমার তো এখন ওইভাবে হচ্ছে ধর একেবারে যে টাকা পয়সা কামায় সবকিছু দিতে হবে সেটা না। তো আমরা এটা কালকেই মজার ব্যাপার হচ্ছে, আমরা কালকেই 3 জন কো-ফাউন্ডার মিলে আলাপ করতেছিলাম যে আমরা এটা কিভাবে আগামী 6 মাস রান করবো বা 1 বছর রান করবো, কারণ আমাদের কাছে মনে হয়েছে আমরা যদি 6 মাস বা 1 বছর টিকতে পারি তাহলে হচ্ছে আমাদের আরো নেক্সট স্টেপে যাওয়াটা হচ্ছে ইজি হয়ে যাবে। সো দেখ আমার কাছে যেটা মনে হয়েছে যে তোদের যদি বিজনেস থাকে, বিজনেস করার এক্সপিরিয়েন্সটা বা বিজনেস থাকাটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই ধর একটা বিজনেস আসলেই করা উচিত, কারণ তাইলে সে অনেক কিছু অনেক নতুন ভাবে হচ্ছে মানে দেখবে বা হচ্ছে বুঝতে পারছ, মানে ধর আমরা দুজন সেম জিনিস দেখতেছি কিন্তু আসলে আমরা সেম দেখতেছি না, একজন দেখতেছে 6 একজন দেখতেছে 9। সো আমার মনে হয় বিজনেস ম্যানের হচ্ছে পার্সপেক্টিভটা ওরকম আলাদা হয়ে যায়, সে অনেক কিছু অন্যভাবে দেখতে পারে, যেমন আমি এখন অনেক কিছু অন্যভাবে দেখি, আমি নর্মালি কোথাও বসে আমি প্রথমে ভাবি এখান থেকে কয় টাকা লাভ হয়, কারেন্ট বিল কয় টাকা আসে, কি আসে, বুঝতে পারছিস, বা খাম্বাটা এমন হইলো কেন, এটা এমন হইলো কেন, এটা এমনি করে কেন বাড়ায় নাই, এরা কেন এই রেস্টুরেন্টে মানুষ বেশি যায়, ওটাতে কেন কম যায়, ওটা কেন খালি, এইসব নিয়ে আমি ভাবি অনেক চিন্তা ভাবনা করি। সো আমি জানি না হয়তো অন্য অনেক মানুষও করে, বাট আমি অনেক অনেক নতুন নতুন জিনিসপত্র শিখতে পারছি, আর বিজনেস থাকা কন্টেন্ট ক্রিয়েশন করা মানে এটা একটা ব্লেসিং, একসাথে হচ্ছে ভালোই ব্লেসিং, কন্টেন্ট ক্রিয়েশন করার কারণে বেশ ভালোই হেল্প হয়েছে। বাট বললাম তো মানে এমন একটা কাজ আসলে করতেছি আমি মানে ভাব নিতেছি না বা বলতেছি না আমরা অনেক মহৎ কাজ করতেছি, তবে আমরা এমন একটা ফিল্ডে আসলে বিজনেস করি যে এই ফিল্ডটা বেশ মানে আসলে কখনোই অত ভালো ছিল না, ভালো হবে যদি তুই লাইক গাইড বইয়ের বিজনেস করতে পারিস, বা অনেক বড় পাবলিকেশন তোর থাকে ঠিক আছে, লাইক যে বইটা সবাইকে কিনতেই হবে, লেকচার গাইড কিনতেই হবে বা পাঞ্জারি গাইড কিনতেই হবে, তোর এরকম একটা অবস্থা, আমরা যতই বলি না কেন সৃজনশীল বা হ্যান ত্যান, কিন্তু এই বই না কিনলে তোর জীবন আসলে একেবারে যে বৃথা হয়ে যাবে ওইটা বলতে না, তাই না? বেশিরভাগ মানুষের তো এইসব বই কিনা লাগে না, কল্পনা করতে পারবে
আপনাদের। আপনি তাহলে বিজনেসের নেক্সট স্টেপটা কি, মানে আপনি তো একটা পর্যায়ে না একটা পর্যায়ে এটাকে গ্রো করবেন, অথবা হয়তো বা হইতে পারে যে আপনি গ্রাজুয়েশন করার পর এটা ছেড়ে দিয়ে অন্য একটা মানে অন্য একটা পেশায় যাবেন, ইন জেনারেল যদি কিন্তু ধরে রাখতে চান আপনাদের নেক্সট স্টেপটা কি আর কি?
নেক্সট স্টেপটা হচ্ছে আমাদের যে 3 জন আছে আমরা 3 জনের 4th year চলতেছে, সো এই জন্য বেশ টাফ টাইম যাচ্ছে, মানে আমি যদি বলি আমাদের বিজনেসটা যেহেতু ছোট, সো দেখা যায় যে আমি যদি বেশ অ্যাক্টিভ থাকি, আমার ফ্রেন্ড নাফিস অ্যাক্টিভ থাকে, ও কন্টেন্ট ক্রিয়েটর, মজার ব্যাপার হচ্ছে ও বেশ ভালো কন্টেন্ট বানায়, ও কিন্তু ভালো এক্সপ্রেশনের কন্টেন্ট বানায়। সো ধর ও আবার রেগুলার না, ও খুব কম দেয়, মাসে দুই মাসে একটা ভিডিও দেয় এরকম অবস্থা। তো ওরও হচ্ছে ইন্টার্ন শুরু হবে কিছুদিন পরে। আর একজন আছে সেও এমন যে ছয় সাতটা টিউশন করে, বুঝছিস, টিউশন করে সে অনেক টাকা কামায়, সে টিউশন করে প্রায় ধর 40-50 হাজার টাকা কামায়, বুঝতে পারছিস, মানে বিশাল অবস্থা তার। তার হচ্ছে বলতে পারিস বিজনেস এমনি ফান আর কি, তার হচ্ছে কোনো লাভ টাভ নেই, সে একটু আর এসে হচ্ছে আমরা আড্ডা আড্ডা দিই আর কি, ঠিক আছে, বা আমাদের বিজনেস হচ্ছে এটা হচ্ছে একটা মজা আর কি, এই জন্য হয়তো আমরা এতদিন রান করতে পারছি 3 বছরের বেশি। আমাদের এখন নেক্সট প্ল্যানটা হচ্ছে আগামী 6 বছর 1 বছর বা এটাকে আরো গ্রো করা, সেল গুড়া বাড়ানো। তো এরপর আমরা হয়তো অফলাইনে বা অনলাইনে বেশ বড় আকারে অনেক কিছু শুরু করবো। কেমন শুরু করা যেতে পারে যেটা আমি বলেই দিই একেবারে, প্ল্যান গুলা কি কেমন হইতে পারে, যে রকমারি তো অনলাইনে বেশ ভালো করে, তাই না? অফলাইনে বাংলাদেশে বাতি ঘোরা আছে, পাঠক সমাবেশ আছে, বেঙ্গল বই আছে, তো আমরা অনলাইনে করবো কিনা আই ডোন্ট নো, বাট অফলাইনে আমাদের একটা ইনশাল্লাহ শাখা হবে আগামী কয়েক বছরে। আর আমার যেটা খুব প্ল্যান যে আমি হচ্ছে আগামী বছরের মধ্যে প্রায় 5-10টা বিজনেস হচ্ছে ইনভেস্ট করবো, কারণ আমার কাছে মনে হয়েছে যে ওয়ারেন বাফেটের একটা রুল আছে, বুঝছিস, যে সবগুলা ডিম এক জায়গায় রাখা যাবে না, 10টা জায়গায় 10টা ডিম রাখতে হবে, বুঝছস। তো আমার মনে হয়েছে যে অনেকগুলো বিজনেস ইনভেস্ট করা গেলে বা একসাথে কাজ করা গেলে, আর একটা জিনিস কিন্তু আমি যদিও দেখি না অন্য কন্টেন্ট ক্রিয়েটার এটা স্বীকার করে, বাট যারা কন্টেন্ট বানায় বা যারা ফেমাস তাদের ব্যবসা কিন্তু আসলেই ভালো হয়, এটাও একটা বড়সড় ব্যবসা কিন্তু। বাকিরা স্বীকার করে গেলে
ক্রেডিবিলিটিও বাড়ে, মানে কন্টেন্ট যত বেটার হইতেছে, যত বেশি মানুষ জানতেছে, তত বেশি তো আপনার আপনার বিজনেস ক্রেডিবিলিটিও বাড়তেছে, বা আপনার ইন জেনারেল আপনার নিজের ক্রেডিবিলিটিও বাড়ে।
আচ্ছা, এই বছর যখন বন্ধ হইলো সিলেট, একটা ভয়াবহ জিনিস তুই খেয়াল করছিস? তুই দেখ, লাইক আমি নাম বলতেছি না, ধর যাদেরকে নিয়ে ট্রোল করা হইতো, অনেক সেলিব্রিটি আছে না লাইফ টেপ করে বিভিন্ন জায়গায়, মানুষজন তাদেরকে নিয়ে ট্রোল করতো, ধর আমরা মাঝে মাঝে কি রে ভাই এখানে যে লাইফ করে ওইখানে যে লাইফ করে, মানে আমরা তো ধর কন্টেন্ট, আমরা তো বলি কি রে ভাই এরকম কেন। তো ওই লোকেরাই কিন্তু 5 কোটি 6 কোটি 7 কোটি টাকা তুলে ফেলছে ফেসবুক দিয়ে, মানে ফেসবুকে ভিডিও বানায়, আমিও তো বানাই, তোরাও তো আমরাও তো এখন একটা ভিডিওর মধ্যে আছে, তাই না? তো ভিডিও বানায় তারা 5-6 কোটি টাকা তুলে ফেলছে। তো আমার মনে হয় এই কন্টেন্ট ক্রিয়েশনের এই জায়গাটা আরো অনেক শক্তিশালী হবে সামনের দিনে, যারা হচ্ছে আমি যদি বলি, যেমন দেখতেছি হচ্ছে এই যে আমি একটু আগে দেখে আসলাম আমার একটা ফ্রেন্ডই, সে হচ্ছে পুরো লিটারালি হচ্ছে মানে লাইক একটা বড় সংস্থার সাথে হচ্ছে পুরো একা ফাইট করতেছে, তো এখন দেখলাম যে তার ভিডিও গুলো সামনে আসতেছে বা অনেক বড় বড়। তো আমার মনে হয় এই জায়গাটা আরো শক্তিশালী হবে, কারণ এখানে তো অনেক মানুষ আছে, অনেক অ্যাটেনশন আছে, তো এখান থেকে অনেক কিছু করা যায়, বুঝতে তো পারছিস, যে তুই যদি ওরকম ট্রাস্টেড হস, মানুষ তোকে 6 কোটি টাকা পাঠাই দিবে, মানে তুই চিন্তা করছিস, তুই যদি লিগালি কামাই করার চিন্তা করছিস, তুই তো সারা জীবনে 1 কোটি টাকা কামাই করবি না, সেখানে একটা মানুষ একদিনের মধ্যে 1 কোটি টাকা হচ্ছে তুলে ফেলতেছে, মানে এই চিন্তা করতে ক্রেজি পুরো, বুঝতে পারছিস, যে সে তুলে মানুষজনকে ত্রাণ টান দিয়ে ফেলতেছে।
হ্যাঁ, এটা সাথে স্কেয়ারিও না অনেক বেশি, যে মানে একটা কন্টেন্ট ক্রিয়েটর চাইদেই হচ্ছে যে তার মানে যেটা দেখা যায় যে জ্যাকপল যেটা করে বিদেশে, যে বাচ্চাদেরকে বোকা টোকা বানা, মার্কশিট সেল টেল করে $1,000,000 উপরে হাতে আনায়, তারপরে হচ্ছে বিটকয়েনের নাম করে হাতে আনায়। সো এটাও তো একটা স্কেরি বিষয় অনেক, মানে যে কন্টেন্ট ক্রিয়েটাররা এত বেশি ইম্প্যাক্টফুল হয়ে যেতেছে, মানে যাকে আমি চিনিও না, যার শুধুমাত্র ভিডিও দেখছি তাকে আমি টাকা পাঠা দিতেছি, মানে তার ক্রেডিবিলিটি না জেনে। এটা একই সাথে কিন্তু আরেকটা পার্ট আছে, মানে আপনার কাছে মনে হচ্ছে যে এই লোকটাকে টাকা পাঠাই দিতেছে, মানে খুব স্কেরিও কিন্তু বিষয়টা একেবারে।
আমার কাছে মনে হয় বাংলাদেশে বেশি স্কেরি না এটা, এটা কেন বলতেছি, মানে আমার কাছে মনে হয় যে এক নম্বর হচ্ছে যে সিলেটে টাকা পাঠানো, ওইটা তো যে কেউ টাকা এই কারণে পাঠাইতেছে যে ওখানে একটা প্রবলেম আছে, তাহলে আমি একটু চিপ ইন করি, মানে আমি 5 টাকা দিই অথবা আমি 50,000 টাকা দিই, আমি একটা খুব বড় প্রবলেমে হাত রাখতেছি, এইটা একটা। কিন্তু যেমন বিদেশে যেমন জ্যাকপল বা এদেরকে কন্টেন্ট ক্রিয়েশনের বলে না যে আমার ইয়ে দেওয়া আছে ডোনেট করতে পারো আমার, বা চ্যানেলের গ্রোথের জন্য টাকা দিতে পারো, বাংলাদেশে কিন্তু এটা খুব একটা মানে ইয়ে না, যে ধর তুই বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিয়ে বলতেছিস যে আচ্ছা আমার কন্টেন্ট ভালো লাগলে আমাকে ডোনেট করো যাতে করে আরো বেটার কন্টেন্ট বানাতে পারি, এটা বাংলাদেশে হয় না। আমার মনে হয় কেউ 5-6 কোটি টাকা শুধুমাত্র কন্টেন্ট বানায় তুই মানে তুলে ফেলতে পারবে, মানে ত্রাণের ব্যাপার বাদ দিলে।
হ্যাঁ, এইটা ট্রু, মানে ওটাও ট্রু, মানে যেটা বললো যে একটা স্ক্যারি পার্ট তো অবশ্যই আছে। এখন ব্যাপারটা হচ্ছে যেটা একটা, যেমন আমি ওই দিন একটা পডকাস্ট শুনতেছিলাম, তো ওইখানে বলছে যে যে অ্যাটেনশন যার পিছনে আছে, যেমন লাইক আমরা হিরো আলম বলি বা যাকেই বলি না কেন, তো যার পিছনে অ্যাটেনশন আছে বড় বড় কোম্পানি তার পিছনে ইনভেস্ট করবে। যেমন এই যে তুই বলছিস না লাইক কমেন্টটা কেন ম্যাটার করে, কিন্তু আমার 1,000 রিয়েক্টের জায়গায় যদি আজকে 20,000 রিয়েক্ট করে, বা আমি খুব নর্মালি বলি ধর আমি স্পন্সর আমাকে হচ্ছে টাকা দিবে বা কোনো একটা স্পন্সরশিপ দিবে, ওরা দেখে কি আমার 1 লাখ ফলোয়ার হলে আমাকে এত টাকা দিচ্ছে, তোর 50,000 বা 1,00,000 টাকা দিচ্ছে, বা আমার যদি 10,00,000 ফলোয়ার হয় তাহলে তো আমাকে হচ্ছে 2,00,000 বা 5,00,000 টাকা দিচ্ছে। তো আমি একই কাজ করতেছি, হয়তো একই ভিডিও বানাচ্ছি 5 মিনিটের, আমার দিচ্ছে 50,000 কিন্তু তোকে দিচ্ছে 5,00,000 টাকা, কারণ কি কারণ তোর ফলোয়ার বেশি, তোর ইম্প্যাক্ট বেশি। আর আমি ধর একই কন্টেন্ট বানাচ্ছি, একই এফোর্ট দিচ্ছি, একই কথাই বলছি, ঠিক আছে, কিন্তু তোকে দিচ্ছে 50,000, মানে আমাকে দিচ্ছে 50,000, তোকে দিচ্ছে 5,00,000। তো এই জায়গাটা স্কেরি অবশ্যই, বাট আমার মনে হয় এখন পর্যন্ত ব্যাপারটা ভালো, বা যারা যেহেতু আমরা ধর এর মধ্যে আছি, আমার মনে হয় এই জায়গাটাকে বেশ পজিটিভ ভাবে ইউজ করা যাবে। অবশ্যই অনেক নেগেটিভ জিনিস ঘটবে, বাট আমার মনে হয় অন্য অনেক সেক্টর বা আমাদের দেশে আসলে এত সমস্যা যে, যেমন আমি ঠিক করছিলাম, আমি এটা লিখে রাখছি বুঝছো, যে আমি 2022 সালে কোনো সমস্যা নিয়ে কথা বলবো না, মানে খুবই বাজে জিনিস এটা, সমস্যা নিয়ে কথা বলো অনেক ভালো, আমি জাজ করছি না ওদেরকে, বাট এমন হয়েছে যে আমি যদি ধর একটু পরপর ঢুকি যে বাসের টিকিটে এখানে ইয়া হয়েছে, ট্রেনের টিকিটে ঝামেলা হয়েছে, খাম্বা পড়ে গেছে, মানুষ ডুবে গেছে, এ হয়েছে, তাহলে ভাই মানে ধর আমি যদি পড়া শুরু করি আমি কয়টা জিনিসে ফোকাস দিই বুঝছস তো, মানে একটা মানুষ তো সব দিকে ফোকাস দিতে পারে না। তো আমার তখন মনে হয়েছে যে মানে সমাধানে বেশি ফোকাস দেওয়া উচিত। তো আমার মনে হয় যে হ্যাঁ, একদিকে হয়তো স্ক্যারি বা অনেক ব্যাপার স্যাপার সামনে অনেক এমন অনেক কিছুই ঘটবে যা কেউ দেখেনি আগে, ওই যে আসে না, তো ওরকম অনেক ব্যাপার স্যাপার হবে, তবে পজিটিভ জিনিসটা বা ভালো জিনিসটা বেশি হবে, কারণ আমি দেখতেছি এই জায়গাটা বেশ ভালো পটেনশিয়াল আছে বা মানুষজন বেশ ভালো দিকে হচ্ছে মুভ করার ব্যাপার স্যাপার আছে। যেমন ওই সিলেটে বন্যার তো ব্যাপারটা এটা যে বাংলাদেশে যদি নেক্সট একটা বড় সড়ো ক্রাইসিস তো ঘটে, দেশের বাকি 60 জেলার বা 62 জেলার মানুষ যদি আগায় যায় এভাবে, যেমন আমার খুবই অসাধারণ লাগতেছে যে এই যে রিসেন্টলি অনেক মানুষকে হচ্ছে ঘর বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে, একেবারে একেবারে প্রান্ত দেওয়া হয়েছে, পূর্ণ বসতি করে দিচ্ছে, এটা অ্যামেজিং না? যে মানে মানুষ তো টাকা দেয়, মানুষ তো খরচ করে, লাইক লিটারলি ধর তুই 50 টাকা হয়তো ওইখানে দিচ্ছিস, তাহলে হয়তো বা যে বার্গার খাচ্ছিস বা ইয়া করছিস, কিন্তু এই যে একটা সমস্যা হইলো সাথে সাথে আবার আমরা 1 মাসের মধ্যে ঘুরে দাঁড়াচ্ছি, ঘুরে মানুষ দাঁড়াবে হয়তো সেটা কয়েক বছর লাগতো, সিডের হয়েছে আইলা হয়েছে না বাংলাদেশে বড় সড়ো ক্রাইসিস, তো ওই ঘুরে দাঁড়াইতে কিন্তু বছর খানেক লাগছে, এখানে হয়তো রিকভার করতে মাত্র 20 দিন লাগতেছে, আর 1 মাস লাগতেছে। তো এই জিনিসটা তো মানে বেশ ভালো আমার কাছে, এখন কোথাও বেশ ভালো লাগছে, তবে সামনে অনেক ম্যাসাকার হবে যেহেতু অনেক মানুষ ফেসবুকে আসবে, আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর, যেমন দেখ তুই লিটারালি তোরে হচ্ছে তুই ফেসবুক কিছুক্ষণ স্ক্রোল কর, তুই যদি 10টা বা 15টা ভিডিও দেখোস, তুই বুঝতেই পারবি একটা প্যাটার্ন ধরতে পারবি যে যারা যেসব ভিডিও ভাইরাল হচ্ছে বা হিট হচ্ছে, যেমন তার বাইকে যায়, বাইকের সাথে যায় গুদা দিচ্ছে, এটা তোরা দেখাচ্ছে, তার মানে তুই বুঝতে পারবি 10টার মধ্যে 9টাই হচ্ছে এখানে স্ক্রিপ্টে, মানে আমি দেখছি তো বাইকের সাথে বাইকে গুতা দেয়, গালাগালি করতেছে, ইয়া করতেছে, লাইক কমেন্ট বেশি হচ্ছে, ভাই লাইক কমেন্ট বেশি হওয়া মানে কি টাকা দাদা ডলার, যেখানে ধর $10, $20, $50 আসছে সেখানে হচ্ছে $100 আসছে,
যদি ঢাকার মধ্যে পরোটা খাইতে হয় ওটা এখন 10 টাকা করে দাম, চিটাঙ্গে এখনো 5 টাকা করে পরোটা, চায়ের দামও 5 টাকা, সবকিছু মানে দাম কম, মানে সবকিছু আরো মানে টেস্টও বেটার, খাবারের দিক থেকে বেটার,
চিটাগাং বাদে আর কোনো কিছু ভালো না।
জয় ভাই আমার সাথে
না না জয় ভাইয়ের একটা ভিডিও আমি দেখছিলাম কয়েকদিন আগে, ইয়া ফেসবুক স্ক্রল করতে করতে আসছিল, সেটা হচ্ছে ওই যে সবাই আড্ডা দিচ্ছিল, এনে চৌধুরী ভাই ছিল, তারপরে হচ্ছে ফারহান ভাই ছিল, নয়ন ভাই ছিল, সবাই ছিল, ভাই ওখানে গিয়ে সবাই আস্ক করতেছেন ডিরেক্ট স্ক্রিনে যে সবার মান্থলি ইনকাম কত, হ্যাঁ কত, তারপরে হচ্ছে এরা এক একজনের রিয়াকশন হচ্ছে দেখার মতো, আন্তিক মোহাম্মদ ভাইও ছিল, ওই ভিডিওর পিছনে কারণ কি আপনার কি মন থেকে জানতে মন চাইছে না এদের মান্থলি ইনকামটা কত একটু জানি, নাকি আপনার অডিয়েন্সেরই চাহিদা ছিল যে ভাই একটু জিজ্ঞেস করেন? ভাই আপনি তো বলতেছিলেন যে আপনার নাকি কমেন্টে হচ্ছে সবাই বলছে এরকম একটা ভিডিও বানাইতে,
ওইখানের মধ্যে ব্যাপারটা ছিল যে আমার হচ্ছে খালিদ ফরান ভাই দেশে ছিল তখন, তো খালিদ ফরান ভাইয়ের সাথে দেখা মানে দেখা করার কথা ছিল, মানে এর আগের বার যখন আসছে তখনও দেখা হয়েছিল, তাই আমি বললাম যে ভাই কই আছেন এখন, তো তখন ভাই বললো ঠিক আছে তুই হচ্ছে ফারিঘরে আয়, তো আমি ফারিঘরে গেলাম, আমি ভাবলাম যে আচ্ছা, তখন যাওয়ার টাইমে আমি ভাবলাম যে আমি ক্যামেরা নিয়ে সচরাচর বের হই না, তো ছোট ভাই একটা ছিল সাথে, ওকে বললাম যে আচ্ছা ক্যামেরাটা নিয়ে নি, তো খালিদ ফরান ভাইয়ের সাথে ওখানে ফ্রি থাকলে লাইক একটা ইন্টারভিউ টাইপের লাইক কন্টেন্ট ক্রিয়েশন বা এইসব নিয়ে এরকম হাবি জাবি পডকাস্টের মতো এরকম একটা আলাপ বা ইন্টারভিউ করে ফেলা যাবে ঠিক আছে ওখানে বসে, তো আমি যাই দেখতেছি ও মা যে ওখানে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর বসে আছে, সমাজের ব্যাপার হচ্ছে কয়েকজনের সাথে আমার ওই দিনই পাঁচ দেখা হয়েছে। সো ওই যেটা বলতেছিলাম যে নেটওয়ার্কিং এর ব্যাপারটা, যে যেমন ধর আমি তোদের তিনজন, আমি হচ্ছে এনএডভার পোস্ট ছিল না যে কলেজ কিডস কাদের সাথে যে তিনজনের সাথে কথা বলতেছে, তখন কিন্তু আমি তাদেরকে দেখছি। আচ্ছা ওই মেইনলি ভিডিওটা যেটা ফাড়ি ঘরে করা আর কি সবার ব্লগ, তো ওইখানের মধ্যে হচ্ছে আমার মেইনলি হচ্ছে খালেদ ফারুক ভাইকে আমি নক দিলাম যে ভাই হচ্ছে আপনি তো বাংলাদেশে আছেন, উনি যখন এর আগে আসছিল তখন দেখা হয়েছিল যে ভাই আপনার সাথে দেখা করবো, তখন ভাই বললো যে তাহলে ফাড়ি ঘরে চলায়। তো আমি এর আগে দেখছি হ্যাঁ খালেদ ফারুক ভাই হচ্ছে ফাড়ি ঘর কিনে নিচ্ছে বা ফাড়ি ঘরে ওরা শেয়ার আছে এরকম একটা ব্যাপার। তো মিরপুরে ছিল, তো আমি গেলাম যে দেখলাম যে ওখানে রাফায়েত ভাই আছে, নিয়ন ভাই বসে আছে, আমিন হান্নান ভাই আছে, তো এরা কয়েকজন বসে আছে। তো এদের সাথে আমার এর আগে কখনো কথা হয়নি, এনএড ভাইয়ের সাথে পরিচয় ছিল, খালেদ ফারুক ভাইয়ের সাথে পরিচয় ছিল। তো ওইভাবে ওই যে সবাই যেহেতু ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার, এরা হয়তো ওইভাবে আমাকে দেখা নেই বেশিরভাগ, আমাদের ধর কয়েকজনই চিনত না আমাকে, তো ওরা হয়তো খেয়াল করছে হ্যাঁ ও হচ্ছে এই ছিল ভিডিও বানায় মনে হয়। তো প্রথম প্রথম একটু অড ফিল করছি, পরে দিয়ে যেহেতু বাকিরা ছিল বেশ ভালোই আড্ডা গেছে সেদিন। তো তখন আমি খালেদ ফারুক ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার একটা ইন্টারভিউ নিয়ে নিই, তো আপনার কাছে জিজ্ঞেস টিজ্ঞেস করি যে কন্টেন্ট ক্রিয়েশন বা টাকা পয়সা এইসব নিয়ে বিভিন্ন জিনিসটা আলাপ হইতে পারে। তখন খালেদ ফারুক বললো যে আমারটা নিয়ে কি করবো, এখানে অনেক আছে সবার থেকে একটু একটু করে হচ্ছে নেই। তো আমি তখন চিন্তা করলাম, সবাইকে জিজ্ঞেস করে নিছি আগে, আমি বললাম যে আচ্ছা মানে আমি যেহেতু বই নিয়ে কথাবার্তা বলে আমি বই নিয়ে কিছু জিজ্ঞেস করি। নিয়ন ভাই কিন্তু এই কাজটা করে যে সবাইকে টাকা পয়সা দেয়, বিভিন্ন প্রশ্ন করে, তো নিয়ন ভাই মতো ব্যাপারটা হচ্ছে। তো আমি তখন প্রশ্ন করলাম যে আচ্ছা কার পছন্দের বই কি, কার পড়া সবচেয়ে খারাপ বই কি। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা এই বই নিয়ে কথাবার্তা বলতেছি, অনেকে তো ওটা পছন্দ করে না, এটা জিজ্ঞেস করি হচ্ছে কে কয় টাকা কামাচ্ছে, কার কত টাকা ইনকাম। তো সবাইকে আগে থেকে জিজ্ঞেস করে নিছি, কিন্তু যেটা হয় আর কি আমি বুঝতে পারছি কেন বলে না কেউ, কারণ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদের আসলে টাকা পয়সা ফিক্সড না। কারণ কোনো মাসে দেখা যেতে পারে সেটা কয়েক লাখ টাকা আসতে পারে, কোনো মাসে দেখা যেতে পারে সেটা কয়েক হাজার টাকাও আসতে পারে, বুঝতে পারছিস তো ব্যাপারটা। এটা ডিপেন্ড করে ওর কয়টা ভিডিও দিচ্ছে, কি কেমন ভিউজ হচ্ছে ওর উপর। সো হইতে পারে কোনো মাসে তোর কয়েক হাজার টাকা বা হাতে তোর চার পাঁচ হাজার টাকা আসতে পারে, কোনো মাসে চার পাঁচ লাখ টাকা চলে আসতে পারে, অর্থাৎ ফিক্সড নাই, এটা কোনো ফিক্সড কোনো বেতন।
এইটাই ঠিক আছে ভাইয়া, এই ভিডিওতে দেখলাম এভরিওয়ান ইজ কনফিউজড, আপনি যখন জিজ্ঞেস করছেন সবাই আগে ভাবছে না আসলে আমি মান্থলি কয় টাকা কামাই, এরপরে হচ্ছে ভাইয়া চিন্তা উত্তর দিতে হবে।
বাট এখানের মধ্যে আমি যদি বলি বেশিরভাগই হচ্ছে আমার চেয়ে বেশি টাকা কামাই, এটা সত্যি, কারণ প্রত্যেকে আমার চেয়ে অনেক বেশি টাকা কামাই, বেশ সবাই বেশ প্রতিষ্ঠিত কন্টেন্ট ক্রিয়েটার। তবে বললাম তো ফিক্সড টাইম, কোনো মাসে তারা যদি বেশি কাজ করে বেশি কামায়, স্পন্সরশিপ ভালো পাইলে ভালো কামায়, কত স্পন্সর পাচ্ছে ওটার উপর ডিল মানে ম্যাটার করে, ইউটিউব থেকে কত আসতে ফেসবুক থেকে কত আসতেছে, বাট প্রত্যেকে বেশ ভালো টাকা ইনকাম করে, মানে বেশ ভালো বলার মতো। তবে হ্যাঁ আমি নেক্সট কন্টেন্ট ক্রিয়েটর এটা নিয়ে বানাবো যে আমি কয় টাকা কামাই মাসে। তো এখানে একটা খারাপ জিনিস আছে যে আসলে হয়তো এক হাজার জন কন্টেন্ট বানাচ্ছে, দশ পনেরো বা বিশ জন অনেক টাকা ভালো কামাচ্ছে, তো নয়শো আশি জন বা নয়শো জন তো ওইভাবে ভালো কামাচ্ছে না, এটাও তো সত্যি, এই জায়গাটা তো তত ভালোও না। কারণ তোরা তো তাহলে ওরকম ভাইরাল কন্টেন্ট বানাইতে হবে, ওরকম হিট করতে হবে,
আমি তো টাকা কামাই না কোনো, মানে আমার চ্যানেল থেকে ইনকাম আসতো বাট ওটা তো নাই,
না না আমি আজকে হচ্ছে ভাই নামাজের পরে বিজয় হচ্ছে আপনাকে বলতেছে আমার বেতন কই এই মাসে। তো আমিও হচ্ছে ভাই ভাবলাম না আসলে ঠিকই তো আছে, পডকাস্ট টডকাস্ট করি বেতন কই,
আমি তো এটা জিজ্ঞেস করছি কারণ আমারে পাশের জন বলতেছে যে ভাই কয় টাকা কামান আপনি, তা আমি তো কিছু জানি না, আমি বলছি আপনাকে জিজ্ঞেস করো কয় টাকা বেতন দেয় আমাকে।
মানে
এই জায়গাটা ফেসও দেখার মতো ছিল, আপনার ফেসও দেখার মতো ছিল, ওর কথা হচ্ছে হ্যাঁ আসলেই তো কয় টাকা কামাই, কত কিছুই তো করতেছি কিছুই তো হচ্ছে না।
না মানে মানুষ আসলে এটা বুঝে না যে মানে কন্টেন্ট ক্রিয়েশনে টাকা খুব হ্যান্ডফুল মানুষরা কামায়, মানে যাদের ভিউজ খুব বেশি, যারা হচ্ছে যে অ্যাকচুয়ালি ভালো এফোর্ট দেয় যারা তারা টাকাও কামায়, এটা ট্রু, বাট সবাই টাকা কামায় না, মানে একশো জনের মধ্যে পঁচানব্বই জন হচ্ছে যে মানে টাকা আর্ন করতেছে না, আর পাঁচ জন হচ্ছে আর্ন করতেছে, মানে এটা খুব একটা ফ্যাক্ট। বাট মানুষ তো দেখা যায় যে মানে ধরেন অনেকেই তো আসে, মানে আপনার কাছে জিজ্ঞেস করে না যে ভাই অনেক টাকা কামাইতেছে আমিও কন্টেন্ট ক্রিয়েট করে টাকা কামাবো, মানে আপনি দেখবেন আপনার ভিডিওর পরেও আসবে, মানে আপনার কাছে তখন কি মনে হয় যে ভাই মানে বুঝান, মানে বুঝান নাকি বলেন যে হ্যাঁ আমিও টাকা কামাইতেছি তুমিও কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসো, মানে এই জায়গাটা কেমনে দেখেন?
না আমার কাছে একটা জিনিস একটু আফসোস লাগে, আমার যেটা মনে হয়েছে যে ধর আই ডোন্ট নো এটা হয়তো আমি হয়তো একটা বাবলের মধ্যে আসি, না আমার মনে হয় যে সামনে এখন যেমন দেখ একটু ভালো করে খেয়াল কর যে আমাদের যারা আব্বা আম্মা বা যারা দাদা দাদি আছে বা যারা সিনিয়র সিটিজেন আছে, ঠিক আছে, ওরা 2014 বা 15 দিকে বা ধর 10 থেকে 15 দিকে বা 18 দিক পর্যন্ত বেশিরভাগ সিটিজেনই হচ্ছে ওরা ফেসবুক চালাইতো, ঠিক আছে? ওরা ফেসবুকটাকে ধর একটা আলাদা চোখে দেখতো, না এটা লাইক বলাবে না কি করতেছে না করতেছে। কিন্তু এখন তুই যদি দেখো এখন সিনিয়র সিটিজেন ওদের পুরো একটা ব্যাচ কিন্তু আছে, ওরা কিন্তু প্রত্যেকে ফেসবুকে ইয়া করতেছে, দেখতেছে, শেয়ার করতেছে, ঠিক আছে? ওরা ওই জায়গাটার মধ্যে ঢুকে গেছে। তা আমার যেটা মনে হয় যে কন্টেন্ট বা ভিডিও, মানে ভিডিও এমন ভাবে বাড়তেছে, ডেটা এমন ভাবে সহজলভ্য হচ্ছে যে তোর সামনে দেখা যাবে যে ধর মানে 100 জনের মধ্যে হয়তো বা 90 জনের ভিডিও ছেড়ে দিচ্ছে একটা ফেসবুকে পোস্ট না, আই ডোন্ট নো, হইতে পারে, মানে একটা সম্ভাবনা আছে। ধর এখন যেমন ধর যারা 100 জনের যদি ধর ফেসবুক অ্যাকাউন্ট থাকে, ধরলাম তারা 90 জন পোস্ট করে মাঝে মাঝে, মাসে বা সপ্তাহে বা হচ্ছে তারা নিজের মনের ভাবগুলো প্রকাশ করে, তা আমার মনে হয় একটা টাইমে হয়তো 100 জনের মধ্যে 70-80 জন বা 50 জন হইলো ভিডিও ছেড়ে দিবে। তো তখন যারা ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারে, লাইক ধর একটা ছেলে অনার্সে পড়ে, তো ওর ভালো লাইক ও বইপত্র নিয়ে কথা বলে বা ধর অন্যান্য লাইক নেটওয়ার্কিং বা বিভিন্ন প্যাশন নিয়ে বা জিনিসপত্র নিয়ে কথা বলে, আমার মনে হয় চাকরি বাকরি থেকে শুরু করে বা নেটওয়ার্কিং থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটর হইতে হবে, যে তা না, একেবারে প্রফেশনাল হইতে হবে, ফুল টাইম হইতে হবে, খালিদ ফারহান ভাই, নেত ভাইয়ের মতো ফেমাস হইতে হবে তা না। বাট আমার মনে হয় তার যদি অ্যাটলিস্ট ভিডিও করার অ্যাবিলিটিটা থাকে বা কথা বলার অ্যাবিলিটি থাকে বা সে বুঝে কিভাবে ভিডিও ক্রিয়েট করতে, এটা একটা স্কিল হিসেবে কাজ করবে সামনে। তো আমার মনে হয় সেদিক থেকে কন্টেন্ট ক্রিয়েশন আসলে বা এই ভিডিও বানানো পারা উচিত সবার, আসলে প্রত্যেকটা মানুষের বুঝা উচিত জিনিসটা কেমনে কাজ করে। তো ওই দিক দিয়ে আমি অনেককে মানে উৎসাহ দিব যে তার হচ্ছে মাঝে মাঝে হ্যাঁ সে এমন হলো যে না কন্টেন্ট ক্রিয়েট করার দরকার নেই, সে মাসে হয়তো একটা বই পড়ে ওই বইটা নিয়ে সে আলাপ করে, সে ভিডিও সে মাসে একটা ভিডিও দেয় বা 6 মাসে 3 মাসে একটা ভিডিও দেয়। তো প্যারা নাই তো, এটা তো কোনো প্রেশারাইজ নাই, বুঝতে পাই। তো সে তার মনের ভাবগুলো প্রকাশ করে বা সে ওইভাবেই করে, 3 মাসে 2 মাসে একটা একটা করে ভিডিও বানায়। সে এমন না যে সে এটা থেকে টাকা পয়সা কামায়, এটাকে তার একটা সাইড একটা প্রজেক্ট বলতে পারিস বা একটা শখের মতো বলতে পারিস, এইরকম হলে খুবই ভালো, ঠিক আছে? বাট কেউ যদি ওইভাবে আসলে চায় যে হ্যাঁ আমি টাকা পয়সা কামাবো এটা করবো, তাইলে আমি বলবো যে তাহলে বেশ ভালোই প্যারা। কারণ সমস্যাটা হচ্ছে আসলে মানুষ তোকে গ্রহণ করবে কিনা, মানুষ আসলে যেমন আমি নিজেও যদি সত্যি কথা বলে আমার চেয়ে অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েট করে ওদের 10-20-15-20,000 ফলোয়ার আছে, আমি এরকম অনেক জনের নাম হচ্ছে তোরা বলতে পারবো অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েট করে, আর আমার চেয়ে অনেক ফালতু কন্টেন্ট ক্রিয়েট করে এরকম মিলিয়ন মানুষ আছে। তারও নয় এটা কিভাবে করে, মানুষ কাকে গ্রহণ করবে কার কথা গ্রহণ করবে না, বুঝিস? তাই ওভাবে চিন্তা করে দেখ না, ধর ওইভাবে যদি আমি চিন্তা করি খালিদ ফারহান ভাই, নেত ভাইদের কন্টেন্ট ধর যেরকম বা ইন্টেলেকচুয়াল ভালো কন্টেন্ট বানাচ্ছে বা জ্ঞান বুদ্ধির কথাবার্তা বলতেছে, কিন্তু অনেকে ফানি টানি কন্টেন্ট বানাচ্ছে, অনেক লেম ক্রিঞ্জি কন্টেন্ট বানাচ্ছে, ওদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, ওদের রিয়েক্ট টাকা বেশি পড়ে অবশ্যই, ওরা স্পন্সরশিপের টাকাও তো বেশি পায়, তাই না? মানে ওদের তো আমি ইগনোর করতে পারতেছি না ওদেরকে, বাট ওই আর কি, যে তুই হয়তো বা বুক রিভিউ করতিস, তোর হয়তো বা 900 মানুষ দেখতেছে না তোকে, বা তোর পেজটা যে আসলে কখনো যে 50,000-1,00,000 পার হবে গ্যারান্টি কিন্তু আমি দিতে পারি। তো আমি যে একেবারে তোকে উৎসাহ যে দিব যে হ্যাঁ শুরু কর, এটা করা যায়, তবে আমার মনে হয় জায়গাটা এখনো খালি আছে বা অনেক ভালো করা যাবে, কারণ সামনের দিনগুলোতে অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়া গুলো তোর ভিডিওটা ভালোই পুশ দিচ্ছে। যেমন আমার লিটারালি ইদানিং কালে মনে হচ্ছে টিকটকে ঢুকে, বুঝছো, যে আমি যে টিকটকে ধর ছোট ছোট শর্টস দিচ্ছি লাস্ট 2-3 দিন ধরে, দেখবে আমি হচ্ছে মানে হ্যাঁ, তো আমার যেটা হইতেছে আমি যেহেতু ওই ভিডিও এই সাইজের মানে সাইজ কত জানি 9x কত জানি, ঠিক আছে? তো টিকটকের জন্য তাই ফোনের সাইজটা হচ্ছে দরকার। তো আমি লিটারালি বুঝতেছি যে একটা আইফোন কেনা দরকার বা হচ্ছে ধর হচ্ছে একটা OnePlus বা একটা ভালো ফোন কেনা দরকার, আমি তো এই যে এই ফোনটা হচ্ছে আমি ইউজ করি, ঠিক আছে, Xiaomi। তো আমি বুঝতেছি হ্যাঁ ক্যামেরা, কারণ ক্যামেরা দিয়ে টিকটক বানাবো, ওটা এডিট করবো, আবার মোবাইলে নিব, মোবাইলে নিয়ে আপলোড করবো, বা মানে বিশাল ক্যাচাল আমার নিতেছে ভাই, এর যে ফোন দিয়ে করাটা হচ্ছে ইজি। আমার সাথে সাংবাদিকতার দুজন ফ্রেন্ড থাকে আমার,
টাকা পয়সা হয়েছে,
হ্যাঁ টাকা পয়সা হয়েছে, আসলে ওই বাসা ভাড়া দিয়ে টাকা পয়সা থাকে না, বুঝতে পারছি, মানে আমার ইউনিভার্সিটির প্রতি একটা জিনিসই কষ্ট লাগে যে আমার যদি একটা আলাদা রুম দিত বা হলের অবস্থা গুলো যদি অনেক বেটার হইতো আমাদের, তাহলে হচ্ছে আমার এত টাকা বাসা ভাড়া যাইতো না ভাই।
গণরুমে ছিলেন?
হ্যাঁ গণরুমে ছিলাম, আমি তোর ফার্স্ট ইয়ারে 64 জন থাকতাম আমরা একসাথে।
ওটার এক্সপিরিয়েন্স কি অনেক হরিফাইং, মানে
আমার আচ্ছা ব্যাপারটা এমনি বলা উচিত কেউ যায় না, ধর তোকে আমি এখন বঙ্গোপসাগরে নিয়ে ফেলে দিলাম, ঠিক আছে, লাইফ জ্যাকেট ছুটদার, তুই সাগরটা খুব বাস, কিন্তু তোকে বঙ্গোপসাগরে ফেলে দিলাম, তুই ধর ডুববি না বা মরবি না, চান্স খুবই কম, ঠিক আছে, বা ধরে তোর আর্মি ট্রেনিং এ পাঠাই দিলাম, আমাকে তুই 100টা আর্মি ট্রেনিং এ পাঠাই, তো ব্যাপারটা আমাদের খুবই কষ্টের, কিন্তু 8 দিন পরে এসে আমার তো মনে হবে না এ তো সেরা এক্সপিরিয়েন্স, নালার মধ্যে ঘুমাইছি, রাতের বেলা মশার কামড়ে ঘুমাইছি, রাস্তার মধ্যে ঘুমাইছি, ঠিক আছে, এখন তো আমি অনেক স্ট্রং, বা লাইক এখন যদি তুই আমাকে মাওয়া নিয়ে ছেড়ে দিস বা কোথাও এক জায়গায় রাস্তার মধ্যে বসে রাখিস, আমি হেঁটে হেঁটে চলে আসতে পারবো, আমার সাহস কনফিডেন্স অনেক বেড়ে গেছে, তাই না? তো যেহেতু 64 জনের মাঝে মাঝখানে রাখছি, প্যারা ছিল, বাজে সিচুয়েশন ছিল, এটা খুবই দুঃখজনক ইউনিভার্সিটি গুলোর জন্য। তবে একটা ভালো ব্যাপার আছে, একটা ভালো নিউজ বলতে পারি, আমার মনে হয় আগামী কয়েক বছরের মধ্যে থাকবে না, যেহেতু আমাদের ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি যেহেতু কথা বলতেছি, ঢাকা ইউনিভার্সিটি দুটা জিনিস করতেছে, এটা খুবই ভালো জিনিস, বিশেষ করে যারা কলেজ স্টুডেন্ট বা যারা মানে যারা স্কুলে পড়ে তারা হয়তো আমাকে গালি দিবে শুনলে, বা ঢাকা বিশ্ববিদ্যালয় আমার মানে বিগত 100 বছরের সবচেয়ে ভালো সিদ্ধান্ত হচ্ছে স্টুডেন্ট কমায় ফেলা। মানে আমার যেটা মনে হচ্ছে, তুই দেখ বাংলাদেশে এটা শুনলে অনেকে রাগ করবে, বাংলাদেশে একটা বড় সড়ো মেজর সমস্যা হচ্ছে মানুষ অনেক বেশি, মানে এখানে মানুষকে মানুষ মনে করা হয় না। তুই দেখ আমাদের ট্রেনে মানুষগুলো যেভাবে যাতায়াত করে, বা এটা খুব স্যাড না আসলে, বা মানুষগুলো যেভাবে হচ্ছে ট্রেনে উঠতেছে, যেভাবে ইয়া করতেছে, ওদের তো অবস্থা উন্নত আছে প্লাস মানে খুবই হরেবল। তো আমার মনে হচ্ছে ইউনিভার্সিটি যদি স্টুডেন্ট কমায় ফেলা হয়, যেমন আমাদের ক্লাসে আমরা যে ক্লাস 180 জন ক্লাস করি, এখানে যদি 80 জন নিয়ে হয়তো বা 60-70 জন নিয়ে হয়তো, আমার মনে হচ্ছে আসলে পড়ালেখার মান অনেক ভালো হতো, বা এখনকার চেয়ে ডাবল বা 100 গুণ ভালো হয়ে যেত, বুঝতে পারছিস? মানে আসলে অনেক বেশি, মানে গণহারে ডিপার্টমেন্ট খুলে হয়েছে, কোনো ঠিক ঠিকানা নাই, লাইক 100 বছর আগে তুই দেখ আমাদের তো টিএসসি তে তো তোরা গেছিস সবাই, তাই না?
হ্যাঁ ভাই, গেছি।
টিএসসি টা হচ্ছে 1970-80 মানে 70 বা এরপরে ধর মুক্তিযুদ্ধের পরে নাকি আগে হচ্ছে করা, তো তখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল হচ্ছে তোর কত 5,000-7,000 নাকি 10,000 এরকম, তো এখন সেই স্টুডেন্ট হচ্ছে 44,000। তো টিএসসি টা বানানো হয়েছিল 5,000 মানুষের প্রোগ্রাম করার জন্য বা 10,000 মানুষের হিস্ট্রি ইউনিভার্সিটির জন্য, তো এখন সেই ইউনিভার্সিটিতে 40,000 মানুষ। তো এখন এইটাও তো ট্রু, ঢাকা শহরের মাঝখানে যদি ধর ইউনিভার্সিটির রাস্তাঘাট আটকায় দেয়, ইউনিভার্সিটি যদি ঠিকঠাক করতে যায়, তাহলে মানুষজন মানে নিঃশ্বাস নিবে কোথায়? ঢাকা শহরের অন্য অবস্থা বাজে, মানুষজন একটু শুক্রবারে এসে পার্কের মধ্যে ঘোরাঘুরি করে, একটু প্রেম টেম করে, হাঁটাহাঁটি করে, তো মানুষজনের সেই অধিকার কেড়ে নিতে তো আমরা পারি না, তাই না?
আপনি ইন জেনারেল এটা নিয়ে চিন্তা করেন কি? মানে যেমন আমি অনেকটাই দেখছি এটা বলতে যে এটা তো একটা ইনস্টিটিউশনের জায়গা, তো ওইখানে কেন সিভিলিয়ানরা যাবে, বা যে ওই ইনস্টিটিউশনে পড়ে না ও কেন ওই জায়গায় থাকবে? আবার অনেকের মতে হইতেছে যে এটা একটা ইউনিভার্সিটি, এটা ইন ইটসেলফই বাইরের মানুষকে কেটার করবে, বেশি মানুষকে আনবে বা বেশি মানুষ এখানে এসে জ্ঞান চর্চা করবে, এটাই তো এই ইউনিভার্সিটি চায়। মানে আপনার মতামতটা কি রকম এই জায়গায়?
আচ্ছা, এখানে তুই যদি একটা একটু বাইরে আউট অফ কনটেক্সট বলি, তুই কি দেখছিস বাংলাদেশের ফ্লাইওভার গুলোর একটা বড় সড় সমস্যা কি? সেটা হচ্ছে ফ্লাইওভার গুলো যে ইঞ্জিনিয়াররা বানাইছে ওরা কেউ কিন্তু বাংলাদেশে থাকে না। আবার বুঝছি তোকে, ধর তুই ঢাকায় আছিস এখন, বা ধর তোরা ঢাকায় আছিস, আমি চিটাগে আছি, আর ঢাকা চিটাগং দুটো কিন্তু সিটি। ধর আমার গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, মজার ব্যাপারটা হচ্ছে আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জ যে দুটো গ্রামে, ওই দুটো গ্রামে আমি লিটারালি তুই বুঝতে পারতিস যে বাংলাদেশের প্রাইম মিনিস্টারের এলাকা হচ্ছে ওইটা, যে বর্তমান যে রানিং প্রাইম মিনিস্টার, ওইখানে ওই দুইটা গ্রামের মধ্যে হচ্ছে আমি লিটারালি তোর 3G 4G কানেকশন পাইতে আমাকে হচ্ছে লাইক 20 মিনিট হাঁটা লাগছে। এমন না যে অনেক দূরে, এখন ঢাকা থেকে মাত্র 1.5 ঘন্টা লাগে যেতে, বুঝছো? তো এখন হচ্ছে ওখানে 3G 4G নেটওয়ার্কই নাই, সেখানে তুই আমি পডকাস্ট করতেছি, লাখ লাখ মানুষ কন্টেন্ট দাঁড়াচ্ছে, ঠিক আছে, দেশের অনেক মানুষই তো ইন্টারনেটের মধ্যে আছে, প্রায় 10 কোটি মানুষ তো ফেসবুক আছে। তো তুই বুঝতে পারছিস এমন অনেক জায়গা আছে যেখানে এখনো ইন্টারনেটই নেই বাংলাদেশে, মানে সেখানে তুই 3G 4G চালাতে পারবি না। তো ধর এই এই জিনিসটাই অনেক মানুষের বোঝানো আসলে কঠিন। তো আমার যেটা মনে হয়েছে যে ধর মানে আমাদের দেশে যে সমস্যাগুলো আছে, আমাদের দেশের ইনস্টিটিউশন গুলো আসলে পড়াশোনা কেমন হওয়া উচিত না হওয়া উচিত, এটা আসলে তুই যদি ব্রিটিশদের থেকে কপি করিস বা আমেরিকান কালচারের দিকে তাকাস, আমাদের কিছু যেমন স্ট্রং পয়েন্ট আছে, আমাদের কিছু অনেকগুলো উইক পয়েন্ট আছে, আমার মনে হয় এইগুলোকে নিয়ে ব্যালেন্স করা উচিত। কিন্তু দেখ তুই সবসময় যখন সমাধানের কথা আসছে, লাইক বলছে হার্ভার্ডে তো এটা করে, অক্সফোর্ডে তো এটা করে, ভাই অক্সফোর্ড ঠিক আছে, হ্যাঁ অক্সফোর্ড যেটা করতে হয় তার রাইট, কিন্তু অক্সফোর্ডের যেই শহরে অবস্থিত ওই শহরের সিচুয়েশন, ঢাকা শহরের সিচুয়েশন বা মানুষজনের চিন্তা ভাবনা, কালচার, প্রত্যেকটা জিনিস আলাদা, ঠিক আছে। আমার মনে হয় আমাদের সলিউশন গুলো আমাদের চারপাশ স্টাডি করে কিভাবে একটা ভালো ইনস্টিটিউশন করা যায় সেটা নিয়ে চিন্তা করতে হবে। তুই যদি অক্সফোর্ডকে কপি কপি মানুষ ওইখানের মতো হবে না, অক্সফোর্ডের বেশিরভাগ স্টুডেন্ট তো আমার ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টের মতো বাজে অবস্থা না, ঢাকা ইউনিভার্সিটি আমার অনেক ফ্রেন্ড আছে তুই জানো, আমার লিটারেলি গিলটি ফিল হইতো যে ওরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ওরা হচ্ছে ফ্যামিলিতে ওর বাবার ওষুধের খরচ দিচ্ছে, তারপর হচ্ছে ওরা ফ্যামিলি চালাচ্ছে, বুঝতে পারছিস, বোনের পড়ার খরচ দিচ্ছে, এটা করতেছে। তো এগুলো তো ভাই একটা ফাইটার ভাই, বুঝতেছ, মানে এরা তো অসাধারণ ছেলে পেল, কিন্তু দেখা গেছে ধর তোদের সাথে কথা বলতে পারবে না। মানে আমি এখন দেখছি আসলে লিটারেলি খ্যাপ, মানে কথা বলতে পারে না, মানে আমার কাছে মনে হয়েছে। কিন্তু আমি যেটা আমার করতে ফোর্থ ইয়ার মাস্টার্স যে আমি পারতেছি না, ওই ছেলে কিন্তু সেটা ইন্টারমিডিয়েট থেকে করে আসতেছে, ও বাসায় হচ্ছে পুরো ফ্যামিলিকে চালাচ্ছে। সো এইখানে আমি কেন কথাটা কেন বললাম যে এই যে সিচুয়েশন আমাদের ইউনিভার্সিটির, ওদের ব্যাকগ্রাউন্ড, ওদের ওরা কোন পরিবেশ থেকে উঠে আসছে, অনেক কিছু নিয়ে মানে খুবই হজবরল অবস্থা, বুঝছিস। যেমন তুই ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে যাই যদি বলো যে গণরোগ কেন এক্সিস্ট করে, ওরা তারা কি বলে জানাস, ওরা বলবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো আমরা কাউকে সিট বরাদ্দ দিইনি। এখন ব্যাপারটা হচ্ছে ঢাকা শহরে যদি কুড়িগ্রাম থেকে একটা ছেলে আসে, ওর তো ঢাকায় কোনো আত্মীয় নাই, ও অবশ্যই অনেক পড়াশোনা করে আসছে, ভালো ইয়া থেকে আসছে, ওর আব্বা ধর কৃষক, মা ধর হচ্ছে ওইভাবে ওর যে পড়াশোনায় ওকে যে প্রতি মাসে 10-20 হাজার টাকা পাঠাবে, ওই সিচুয়েশনটা নাই। সো ওকে বাধ্য হয়ে গণরুমে হোক রাস্তায় হোক কোথাও এক জায়গায় থাকতে হবে, বা ওর ঢাকা শহরে তো থাকার জায়গা নেই। আর বুঝুস তো ঢাকা শহরে আত্মীয় স্বজন না আসলে মানুষের একটু খুশি হয়, ঠিক আছে, কারণ আত্মীয় স্বজন আসতেই থাকে গ্রাম থেকে। সো তুই ফানি জিনিসটা দেখ, এই জিনিস কিন্তু অক্সফোর্ডে গেলে তুই জীবনও পাবি না, আমার যেটা বলেছি 99% স্টুডেন্ট ক্ষেত্রে পাবি। তো ধরো আমাদের এটার প্রাচ্যের অক্সফোর্ড বলা হচ্ছে, তাই না, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু 90% এরকম তুই ইস্যু পাবি। তো বুঝছিস, তুই যদি ওই সাথে সিচুয়েশন এদিকে হবুও কপি করিস, আমার মনে হয় অনেক ভিন্ন ভাবে চিন্তা ভাবনা করা উচিত, মানবিক ভাবে চিন্তা ভাবনা করা উচিত, যেটা আসলে মিসিং আমাদের এখানে। আমি দেখছি যারা হচ্ছে খুব সুশীল, ওরা বলে হ্যাঁ আমাদের দেশের ইউনিভার্সিটি এই অবস্থা সেই অবস্থা, হ্যান ত্যান ঠিক করতে হবে, কিন্তু আসলে কোন জায়গায় ঠিক করতে হবে সেটাই হচ্ছে মানে মেইন জায়গাটা, আসলে সিচুয়েশনটা তো বুঝতে হবে যে আমাদের এখানে কালচারটা সিচুয়েশনটা আলাদা। তো আমাদের ইউনিভার্সিটি কিছু স্ট্রং পয়েন্ট আছে, কিছু উইক পয়েন্ট আছে, বুঝতে পারছিস। তো কিভাবে এই জিনিসগুলোতে কাজ করা যায়, ওই সলিউশন না করে হচ্ছে অন্যদিকে সলিউশনে যাওয়া হচ্ছে। কারণ আমাদের ইউনিভার্সিটি আমার মনে হয় এক নাম্বার সমস্যা হচ্ছে আবাসন সমস্যা। তুই যদি স্টুডেন্টদেরকে থাকার জায়গা, খাওয়ার জায়গা ভালো দিতে পারিস, এগুলোর মান ভালো করতে পারিস, আমাদের ইউনিভার্সিটি হচ্ছে অনেক ভালো করবে, অনেক ভালো একটা সিচুয়েশন হবে। কারণ দিন শেষে তুই ধর এই ঢাকা ইউনিভার্সিটি বুয়েট কি করতে, ঢাকা মেডিকেল কি করতেছে, এটা হচ্ছে বাংলাদেশের উপর বড়সড় ভাবে রিফ্লেক্ট করে। যেমন ঢাকা মেডিকেলের সার্ভিস ভালো হইলে বাংলাদেশের সিচুয়েশন বেটার হবে, এটা তো কেউ অস্বীকার করতে পারে।
এতগুলো দেখা হইলো, এনায়ত ভাই সাথে দেখা হইলো, খালিদ ফারহান ভাই, তারপর আন্তিক ভাই, সবাই সাথে। বাই দা ওয়ে ভাই, আন্তিক ভাই সাথে মানে খালিদ ফারহান ভাই সাথে আমাদের অনেকদিন ধরে পডকাস্ট করার প্ল্যান করতেছি, বাট হইতেছে না, মানে উনি সামহাও বিজি আছে খুব বেশি। ভাই উনি তো মানে আমার সাথে এরকম হয়ে গেছে ওনার সম্পর্কটা যে আমি ওনার সাথে প্রত্যেক মাসে একটা একটা করে একটা একটা আবার কথা হয়, প্রত্যেক মাসে উনি বিজি থাকে। তো ইয়া, যেটা আজ করতেছে আপনাকে, মানে কার সাথে আপনার ফ্রেন্ডলি সবচেয়ে বেশি ভালো সম্পর্ক ছিল, মানে মনে হয়েছে যে এই দেশে দেখা করে খুব ভালো লাগছে আর কি, কার সাথে
ভালো লাগছে সবার সাথে? প্রত্যেকের সাথে আমি যদি বলিস, প্রত্যেকে বেশ ওপেন মাইন্ডেড, বা লাইক বললাম তো মানে আমার আড্ডা দিয়ে বা কথা বলে মনে হয় না এদের সাথে আমার ফার্স্ট টাইম পরিচয় হয়েছে, এটা খুবই দারুণ ব্যাপার ছিল। মানে সবাই বেশ ফ্রেন্ডলি, বা ওই যেটা হয়েছে সবাই অনেক মানুষের সাথে সবার কথাবার্তা হয়, বা নতুন নতুন মানুষের সাথে সবার দেখা হয়, তো সবাই বেশ খুব দ্রুত হচ্ছে ক্লোজ হয়ে যায়। তো আমার কাছে তখন মনে হয়েছিল সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে হচ্ছে খালিদ ফারহান ভাইয়ের সাথে অবশ্যই ভালো সম্পর্ক, এদের সাথে ভালো টাইম আগে থেকে ভালো, মানে বেশ ভাই ব্রাদার রিলেশন ওরকম। তো ওই দিন হচ্ছে আমার সাথে ইন্টারেস্টিং লাগছে আমিন হান্নান ভাইকে, কারণ আমি দেখি আমিন হান্নান ভাই কি হচ্ছে জোক টোক এসে বলে, আমি ভাবছি এই লোকটা এমন কেন, এটা রুড হবে বা একটু বেয়াদব হবে অনেক, মানে ঠিক আছে আমি ডিরেক্টলি বলে দিচ্ছি, কিন্তু ভাইকে আমার খুবই সুপার কুল মনে হয়েছে, মানে মনে হয়েছে ভাই খুবই জোস, বা ভাইয়ের কথাবার্তা হচ্ছে বেশ ভালো। তো তখন ওনার সাথে আমার বেশ ফ্রেন্ডলি সম্পর্ক হয়েছে, কিন্তু আমার ওনার কন্টেন্ট দেখে মনে হচ্ছে কিরে এই মানুষটা এমন করতেছে কেন, ঠিক আছে, বা এমন এমন কথাবার্তা বলে কেন, এমন এমন জোক বলে কেন, ঠিক আছে। বাট পরে আমার যখন সামনাসামনি দেখা হয়েছে কথা বলে ওনার সাথে আড্ডা দিয়ে হচ্ছে বেশ মজা লাগছে। তারপর নিয়ন ভাইকেও বেশ ভালো লাগছে, রাফায়েল ভাইয়ের সাথে আপুর সাথে দুজনের সাথে কথাবার্তা হয়েছে, তো ওনাদের সাথে যদিও পরে আমরা চলে গেছিল, সব মিলাই কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে আড্ডা দিয়ে বেশ মজাই লাগে, ভালো এক্সপিরিয়েন্স, আসলে ভালো এক্সপিরিয়েন্স। বারে বলতেছি না, যেহেতু একই জনরার মানুষ, আর যেটা হয় ওনারা যখন আড্ডা দিচ্ছিল অনেক ইনফো হচ্ছে জানা যাচ্ছিল, বা নতুন নতুন অনেক জিনিসপত্র আইডিয়া হচ্ছে পাওয়া যাচ্ছিল, কারণ সবাই যেহেতু অনেক ঘুরে এক্সপ্লোর করে, অনেক কাজকর্ম করে, তাই ওদের থেকে অনেক ইনসাইট পাওয়া যাচ্ছে।
ও বাই দ্য ওয়ে ভাই, রিসেন্ট টাইমে আপনি অনেক সিরিজ দেখছিলেন, আমি দেখতেছিলাম আপনি দেখতেছেন স্ট্রেঞ্জার থিংস, এগুলো তো কোনটা অনেক বেশি এনজয় করতেছেন মানে রিসেন্ট টাইমের সিরিজগুলোর মধ্যে?
আমি রিসেন্টলি হচ্ছে তোর এনজয় করতেছিলাম হচ্ছে এখন মনে দেখতেছে হাউ আই মেট ইওর মাদার।
ভাই এটা সেরা, এটা আমি বিজয়কে অনেকদিন ধরে কনভিন্স করতেছি দেখার জন্য, কিন্তু এটা এত জেনুইন আমার আমার ওয়ান অফ দ্য ফেভারিট সিরিজ এটা।
হাই ফ্রেন্ডস দেখছেন?
ফ্রেন্ডস দেখে শেষ করছি, 10টা সিজনে দেখছি, এই তোর মনে হয় 6 মাস নাকি 4 5 মাস হচ্ছে, তো এর মধ্যেই শেষ করছি। তারপর হচ্ছে ব্রুকলিন 99 দেখছি, আমার খুব ভালো
লাগছে। আরে সেরা না ভাই?
হ্যাঁ খুবই সেরা,
99 প্রচন্ড সেরা,
প্রচন্ড সেরা। তারপর হচ্ছে তোর হচ্ছে ইয়া দেখছি তোর কি জানি ইদানিং কালে দেখলাম নেভার হ্যাভ আই এভার এটা, তারপর পিকি ব্লাইন্ডার্স তো আগেই দেখছি, তারপর হচ্ছে আচ্ছা তারপর ইদানিং কালে হচ্ছে সেক্স এডুকেশন দেখছি 1-3, এটাও ভালো লাগছে, তখন আমি অসুস্থ ছিলাম। তারপর হচ্ছে আর কি দেখলাম, আর আর হচ্ছে তোর হচ্ছে অনেক আগেই দেখছি, আচ্ছা ওইটা দেখছি তোর ইয়া ভালো লাগছে আমার কাছে খুব, স্ট্রেঞ্জার থিংস আছে যে 1-3 কেন জানি আমার মানে দেখছি মজা লাগতেছিল, দেখার পর আমার মনে হয়েছে কি ভাই কি ডিমন্স টিমন্স কি দেখাইতেছে এগুলো বাচ্চার পোলা মানে জিনিসপত্র বিরক্ত লাগতেছে, কিন্তু সিজন 4 দেখার পর আমার বেশ ভালো লাগছে, মানে ওই সিরিজটাকে বেশ পছন্দ হয়েছে সিজন 4 দেখার পরে। রিসেন্টলি যেটা আছে
আমি আর আবরার বেশ বড় মারামারিও করেছি, যে আবরারকে আমি বুঝাইতে পারলাম না যে স্ট্রেঞ্জার থিংস দেখা উচিত, ওর কেন জানি প্রথম এপিসোড দেখি ভালো লাগে না, আমার কাছে বেশ ভালো লাগছে।
আমি মানে আরো 2-3 দেখছি, বাট আমার তারপরে মনে হয়েছে যেটা আমার জন্য না, মানে আমার ফার্স্ট কয়েকটা দেখার পরে, মানে আমরা সেদিন বুঝছেন মানে মজার স্টোরি হচ্ছে যে আমি আর বিজয় হচ্ছে পডকাস্ট রেকর্ড করার জন্য বসছি, তো বসার পরে হচ্ছে বিজয় বলছে স্ট্রেঞ্জার থিংস সেরা, তা আমার ভালো লাগে না, এটা নিয়ে অলমোস্ট লাইক রাগারাগি করে আমরা রেকর্ডই করি নাই, তো পরে তো আপনার এপিসোড আজকে রেকর্ড করতেছি, তো মানে আমার তেমন একটা ইয়া লাগে না আরকি স্ট্রেঞ্জার থিংসটা, মানে ফার্স্টে 2-3 এপিসোড দেখার পরে।
আচ্ছা আমার একটা বাজে জিনিস হয়েছে আমি এটা বলি, সেটা হচ্ছে আমি তো রিসেন্ট লাস্ট 6-7 হচ্ছে তো হচ্ছে অনেকগুলো সিরিজ দেখছি, তো আমি আমার চিন্তার একটা প্যাটার্ন ধরতে পারছি বুঝছিস, আমি বলতেছি না এটা ভালো নাকি খারাপ, বাট জাস্ট আমি এটা ধরতে পারছি, আমি দেখছি যে আমার হচ্ছে বাংলাদেশি যে কালচার আছে এটাকে আমার খুবই মানে আমি যখন দেখতেছি দুইটা কালচার ওখানে দেখাচ্ছে, ওরা একটা কালচার ঠিক আছে, ওরা এরকম ইয়াতে যা কোথাও বসতেছে আড্ডা দিচ্ছে চিল করতেছে, ওদেরটা ঠিক বা আমাদেরটা ঠিক ওদেরটা ভুল, বাট আমার মনে হয়েছে যে মানে যেটা হয় সবাই তো একটা একটা মেসেজ দিতে যায়, ধর আমার ভিডিওতে একটা বায়াস থাকে, আমি আলটিমেটলি ধরে ঘুরে ফিরে হয়তো বলার চেষ্টা করবো যে বই পড়ে, ধর আমি আমার নিজের পডকাস্টের মধ্যে বলতে চাইবো যে না কন্টেন্ট না দেখে বই পড়েন বা কন্টেন্ট দেখলে বই পড়েন, তো আমার একটা ধান্দা থাকে বুঝতে পারি সবসময়, তো আমার কাছে মনে হচ্ছে যখন আমি ওদের সিরিজ গুলো দেখতেছি ওরাও তো ওদের কালচার বা জিনিসটাকে প্রতিষ্ঠা করতে চায় তাই না, তো আমার তখন মনে হয়েছে যে না আমি অনেকটা বায়াসড হয়ে যাচ্ছি বা আমি আমার তো সমস্যা তাই না, আমার মনে হচ্ছে আমি আরো 1-1.5 বাংলাদেশে থাকবো বা এখানেও অনেক কিছু করার আছে এক্সপ্লোর করার আছে, তো আমার মনে হচ্ছে যে আমি যে একটা মানে এই কালচারের প্রতি যে বিমুখতাটা ফিল করতেছি এটার পিছনে ওই সিরিজ গুলো দেখা অনেকটা দায়ী, মানে হয় না যে ধর একটা জনরা পড়তে পড়তে বা একটা মতাদর্শ বা একটা দল করতে করতে তুই হচ্ছে অন্য দলকে দুই চোখে দেখতে পারবি না, বা ওরা যদি রাইট বলে তাও তুই ভাববি না ওরা তো আর বিপরীত তাই ওরা রং, তো আমার মনে হয়েছে যে না আমার একটু মাঝখানের ফিল্ডে থাকা দরকার, তো একটু এই জন্য এই সাইড থেকে বের হয়ে আসা দরকার দেখিস অনেক ঠিক আছে, তো আমি যে সমস্যাটা বললাম এই সমস্যাটা আসলে বা এই জিনিসটা তোরা কেমন ফিল করিস যে ধর আমি যে জিনিসগুলো ফিল করতেছিলাম।
না বায়াস তো ভাই এক্সিস্ট করেই, যেমন মানে আমি অনেকটা ইয়ে দেখি যে আমি খুব কম সময় বেশি জিনিস দেখার চেষ্টা করি, সো আমি ধরেন ফ্রেন্ডস ব্রুকলিন 99 যেগুলো মানে 20 মিনিটের এপিসোড আমি 1 ঘন্টায় আমি দেখবো, বাট আমি হইতেছে মানে স্ট্রেঞ্জার থিংস এর মতো বা যে কোনো পিকি ব্লাইন্ডার্স এর মতো 1 ঘন্টায় একটা এপিসোড দেখবো না, আমি 1 ঘন্টায় 3-4 এপিসোড দেখবো এইটা চিন্তা করে বসি, তো এইটা আবার আপনার পছন্দ না কেন জানি, ও কেন জানি পছন্দ করে যে ও 1 ঘন্টায় একটা এপিসোড দেখবে বা বড় অনেক বড় স্টোরি নিয়ে দেখবে এরকম। তারপরে আরেকটা যে বায়াস কাজ করে যে দেখলাম আমার কাছে যেমন কে ড্রামা বা এগুলা খুব একটা মানে আমাকে কখনো ফ্যাসিনেট করে নাই বা আমার কখনো দেখতেও ইচ্ছা করে নাই, আমি মনে হয় কে ড্রামা দেখছি একটা ওটাকে কে ড্রামা বলে কিনা আই ডোন্ট নো, মানে আমি শুধু প্যারাসাইটই দেখছি জাস্ট বিকজ ওটা নোবেল প্রাইজ আর আমাকে একজন বলছে যে এটা মানে দেখতে ভালো লাগবে তাই আমি দেখছি, ভালো লাগছে আমার কাছে, স্টিল তারপরও প্যারাসাইট দেখার পরে আমি আর কোনো কে ড্রামা দেখিনি, আবার আপনার বেশ বড় কে ড্রামা ফ্যান যে ও মানে প্রায় কে ড্রামা দেখে, মানে বায়াসটা আমার কাছে মনে এক্সিস্ট করে, এটা এটাই স্বাভাবিক, মানে অ্যাজ হিউম্যানস আমরা তো বায়াস দিই, মানে আমরাও যে খুব মানে খুব নিউট্রাল মানুষ এমন তো না।
ক্লিয়ার, এটা ট্রু, মানে আমার হচ্ছে যে অনেক বেশি স্লো পেস স্টোরি পছন্দ, স্টোরিটা আস্তে আস্তে বিল্ড আপ হবে দেন এন্ড হবে, মানে একটা সাসপেন্স থাকবে একটু থ্রিল থাকবে, সো বিজয়ের মোর লাইক হচ্ছে যে কমেডি লাফটার, মানে কমেডি বেশি ভালো লাগে, একটু শর্ট স্টোরি টাইপের। মানে আমি যদি এনিমেও দেখতে যাই, যেমন হচ্ছে যে মানুষ অনেকে আছে হচ্ছে যে ওয়ান পিস দেখে না, মানে যে কে রেট করতে গেলে টপ 10 এনিমেতে ওয়ান পিস অল টাইম থাকে। সো ওয়ান পিসের এপিসোড চলতেছে মেবি কত 1024 না কত চলতেছে এখন, মানে এটা স্টিল শেষ হইতে হচ্ছে আরো 500 এপিসোডের মতো লাগবে। সো মানে 1500 এপিসোড মানে লাইফ টাইমে শেষ করাটা খুব বেশি টাফ। বাট আমার কাছে মনে হয় যে না ভাই, মানে এটাতে অনেক বেশি অনেক কিছু বিল্ড হইতেছে, অনেকগুলা স্টোরি চলতেছে, মানে আমার কাছে এগুলো খুব ভালো লাগে। সো মোর ওভার লাইক আমি হচ্ছে যে এমন গায়ে যে হচ্ছে যে মানে স্টোরি বিল্ড আপ হবে, অনেক কিছু থাকবে ওরকম দেখার জন্য। সো আমার কাছে মনে হয় যে এটা রং না, মানে এটা ঠিক আছে আর কি। বাট এটা হয় বেশিরভাগ সময় যে মানে আমার আর বিজয়ের মানে অনেক বেশি আড্ডায়, বাট আমার আর বিজয়ের কখনোই কোনো সিরিজ নিয়ে চয়েসটা মিলে না, মানে মোস্ট অফ দ্য টাইম এটা কখনোই মিলে না। এন্ড সাইম হচ্ছে যে মোর লাইক ও সিরিজ মনে হয় দেখেই না।
সাইম কি দেখা
যায়? আমি হচ্ছে টম এন্ড জেরি দেখি, আমার টম এন্ড জেরি ভালো লাগে।
টম এন্ড জেরি গুলো তো এখন দেখায়?
হ্যাঁ ভাই, কার্টুন নেটওয়ার্কে দেখায় তো।
আমাদের প্রথম কাজ হচ্ছে যে বলবো ফ্রেন্ডদেরকে যে আরে এই জোস সিরিজটা দেখছি। সাইমের প্রথম কাজ হচ্ছে অন্য কাউকে যা বলবে বা ওর কোন ইম্পর্টেন্ট মানুষকে বলবে, ওর বন্ধুদেরকে এসব বলতে হবে যে এইটা খুব মানে খুব মজার একটা সিরিজ দেখে ফেলছি, এইটা ওর মধ্যে কাজ করে না।
দেখি অনেক কিছু, আলোচনাটা আর কি ওরকম হয় না যে আলোচনা করতে হবে বা ওরকম, দেখছি ভালো লাগছে খারাপ লাগছে একটা হলেই হইল।
তিনজনে কি সায়েন্স গ্রুপে পড়তেছিস নাকি কমার্স বা আর্টস হিসেবে আসিস?
সায়েন্সেই
ভাই, সবাই সায়েন্সে।
আচ্ছা তোদের পড়াশোনার প্রেশার কেমন ফিল করতেছিস ইন্টারমিডিয়েটে?
ভাই এটা ট্রু, প্রচুর প্রেশার ফিল করা যায়, মানে অনেক কিছু প্রেশার নেওয়া যায় আসলে। না মানে আই থিঙ্ক আমরা সবাই পড়ালেখার বিষয়ে অনেক বেশি সিরিয়াস। যেমন মানে আমি যদি এক্সামে খারাপ করি তাহলে হচ্ছে আমি যা বিজয় বা স্যামকে যা বলতেছি যে এটা আমার নাম্বার কম পাইছি, সেম অবস্থা হচ্ছে বিজয়, মানে এটা আমাদের অল টাইম চলতে থাকে। এন্ড মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে ধরেন মানে আমাদের আমাদের ফার্স্টে বুঝছেন ভাই, মানে গোল ছিল এটা যে অক্টোবরের দিকে যখন আমরা স্টার্ট করতেছিলাম, সো মানে লাস্ট ইয়ারের অক্টোবরের দিকে, সেপ্টেম্বর অক্টোবরের দিকে, সো আমাদের প্ল্যান ছিল যে উইকে দুইটা রেকর্ড করবো, অ্যান্ড যদি টাইম থাকে মানে যদি ফ্রি থাকে তাহলে হচ্ছে যে আমরা চেষ্টা করবো যে একটা দেওয়ার, অন্তত একটা এপিসোড যাবে, এসে দুইটা এপিসোড যাবে। সো দেন দেখা গেছে যে হচ্ছে যে বিজয় তো পড়ালেখা নিয়ে সবচেয়ে বেশি সিরিয়াস একেবারে, অ্যান্ড আমিও মোটা মানে ও হচ্ছে যে টাইম বাইর করতে পারে না, এটা ট্রু, ও একেবারে টাইম বাইর করতে পারে না, অ্যান্ড আমিও বাইর করি। অ্যান্ড সাইম অল টাইম এক্সাইটেড থাকে, মানে হচ্ছে যে ও বলে আমাকে আস্ক করে অল টাইম যে কবে রেকর্ড করতেছি না করতেছি। এর মধ্যে আরও দুইজন ছিল, মানে আমাদের সাথে আরও টোটাল তিন চারজন আছে, মানে এর মধ্যে একজন হচ্ছে আমাদের থাম্বনেল বানায়, সে নটরডেমে পড়ে, সো সে হচ্ছে পড়ালেখার বেশি হিউজ সিরিয়াস, ও হচ্ছে যে এখন আর থাম্বনেল বানাইতেছে না আমাদেরকে, মানে অ্যানভার্ট থাম্বনেলটা ও বানাইছিল, তারপরে হচ্ছে আরও দুই তিনটা থাম্বনেল, মানে ওর থাম্বনেল খুব সুন্দর হয় বাট ও টাইম দিতেছে না জাস্ট পড়ালেখায় টাইম দেওয়ার জন্য। অ্যান্ড আরেকজন হচ্ছে যে পড়ালেখার জন্য ওর বাসা থেকে ফোন নিয়ে গেছে, সো এগুলো চলতেছে, মানে প্যারাটা চলতেছে। বাট স্টিল এখন মানে এই ভাই চিন্তা করেন, মানে আমাদের ঈদের মধ্যেও প্ল্যান ছিল হচ্ছে উইকে দুইটা কি তিনটা এপিসোড রেকর্ড করার, ঈদের উইকে যাতে করে পরে আপলোড দিতে পারি, স্টিল আমরা আপলোড দিই নাই, মানে প্যারাটা অনেক বেশি চলে আর কি, মানে ওটা আমরা নিই আর কি আসলে নিজেরা জোর করে নিই।
আমার তো কালকে পরীক্ষা আছে একটা সকালে।
আচ্ছা ভাই যাবে ভাই, মানে এন্ডিং এর দিকে যেহেতু এসে গেছি, তখন কি আপনি কি আসলে আজকে এনজয় করছেন মানে এখানে এসে?
হ্যাঁ বেশ এনজয় করছি, কেন এনজয় করবো না, বেশ ভালোই লাগতেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে তোরা তিনটা ডেট নিয়ে হচ্ছে এনে ভাইয়ের সাথে কি কথা বলছিস বল।
মানে ভাই
আমাদের খুব একটা কাজও ছিল না, তো দেখা যেত যে ওই উইকে প্রত্যেকদিন রাতে আমি আর আপনার বেরোইতাম, তো আমি আর আপনার প্রত্যেকদিন রাতে বাইর হয়ে আড্ডা দিতাম যে এনায়ত ভাইয়ের সাথে এইটা নিয়ে কথা বলবো, ওইটা নিয়ে কথা বলবো, বা এইটা করতে হবে ওইটা করতে হবে। শেষমেশ আসলে ওই পডকাস্টে কিছুই হয়নি, বাট ওই ওই পডকাস্টটা সামহাও আমার আমার কাছে মনে হয় ওই পডকাস্টটা আমরা অনেক লাকি ছিলাম যে আমরা অনেক কিছু প্ল্যান করছি, একটা প্ল্যানও এক্সিকিউটেড হয়নি, কিন্তু তাও পডকাস্টটা খুব সুন্দর গেছে, মানে খুব আউট অফ নোওয়্যার খুব ভালো কথা হয়ে গেছে আর কি।
মানে আরেকটা জিনিস আছে ভাই, মানে আমাদের মধ্যে না একটা ফ্লো আসছে, মানে আমাদের আরো দুজন আছে, মানে আমাদের মধ্যে একটা ফ্লো আছে যে কাইন্ড অফ যে আমরা দেখা যায় যে আমরা বুঝতে পারি যে কে কখন কথা বলছে, মানে ওই জিনিসটা আমরা এনজয় করি। মানে অনেক সময় দেখে মনে হয় যে আমরা খুব বোর্ড হয়ে বসে আছি, বাট স্টিল আমরা এনজয় করি, মানে এটা আমাদের হয় আর কি। মানে আমরা জোক করতেছি, হাসতেছি, সেটা কারণে আমাদের পডকাস্টটা মেবি আরো বেটার হয়। বাট ও বাই দ্য ওয়ে ভাই, মানে আপনি যদি ডেটিং নিয়ে করছেন, আপনারটা সাথে সিঙ্গেল নাকি মানে আপনার গার্লফ্রেন্ড আছে?
এমনি জিজ্ঞেস করলে জীবনে তোমার
কেউ ভাই আপনি জিজ্ঞেস করছেন
ভাই? ওনাকে তো কনভিন্স করেছিলাম যে নেক্সট টাইম আমরা টিন্ডারে প্রোফাইল খোলাবো ওনার।
না আমার কাছে মনে হয় আমাদের ওই যে আমাদের আছে না, মানে বিভিন্ন পডকাস্ট বা বিভিন্ন টক শোতে দেখবি, বা ধর কফি উইথ কারণের মতো বিভিন্ন জিনিসে দেখবি যে শেষে একটা মাগে সাইন করে যায় ইয়েরা গেস্টরা, বা কোনো একটা জায়গায় একটা কমেন্ট পাস করে যায় যে এইটা এই পডকাস্ট থেকে এইটা করে। আমাদের করা উচিত যে আমরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর কে গেস্ট হিসেবে আনবো, ওই সাথে পডকাস্টটা কমপ্লিট করব, এরপর সবার একটা একটা করে টিন্ডার আইডি খুলে দেব, প্রত্যেকের একটা একটা করে টিন্ডার আইডি খুলে আমাদের পডকাস্ট থেকে।
তোমাকে টিন্ডার কয় টাকা দিবে এটার জন্য যে তুমি এই কাজটা করবা?
আমি বলতেছি তোরা শুনতে জিজ্ঞেস করতেছি, ওরা ছিল ইন্টারভিউ, ঠিক আছে। আমি দেখলাম যে একটা পডকাস্টের মধ্যে একটা বড় ঝামেলা হচ্ছে, দেড় দুই ঘন্টা পরে যে হচ্ছে আলাপ সালাপ হয়, বিকজ মানুষ তো সহজে ওপেন হইতে পারে না, আমি এটা নিয়ে ভাবতেছিলাম মাত্র। তোরা হচ্ছে মানে অ্যারেঞ্জ ম্যারেজটাকে কিভাবে দেখিস আর লাভ ম্যারেজটাকে কিভাবে দেখিস বল?
বিজয়
বলো।
আচ্ছা মানে আমার আমি ঠিক জানি না ভাই, মানে আই থিঙ্ক যে আমরা লাভটাকে খুব বেশি ফ্যান্টাসাইজ করতেছি এখন। আই গেস আমি করি, বিজয় করি, বাট এখন আমার কাছে মনে হয় যে অ্যারেঞ্জ ম্যারেজের চেয়ে আই গেস লাভ ম্যারেজটা বেটার। যদিও হচ্ছে যে আম্মা একটু পরে পডকাস্টটা দেখলে হয়তো বা আম্মা দেখে, আমার আম্মু দেখে, আরেকটা রিজন এটা হইতে পারে যে আমরা অনেক বেশি মুভি দেখি, সিনেমা দেখি, মানে এটা আমাদের মাথায় দিয়ে দিছে যে লাভ ম্যারেজ জিনিসটা হচ্ছে অনেক বেশি ভালো, অনেক বেশি বেটার একটা জিনিস, অনেক মানে আমাদের মাথায় এটা দিয়ে দিছে যে লাভ ম্যারেজ হইলে একজন একজনের সাথে অনেক বেশি হ্যাপি থাকে। বাট মানে সিনেমায় যেটা দেখায় যে একটা পার্সন আসলো, একটা একটা পার্সন হচ্ছে যে জোর করে বিয়ে দিয়ে দিতেছে বড় লোকের সাথে আরেকজন বড় লোককে, মানে ম্যারেজটা হ্যাপি নাই, বাট দেন হচ্ছে যে যখন লাভ ম্যারেজ আছে তারা অনেক বেশি হ্যাপি আছে। সো ওই জিনিসটার কারণে হয়তোবা মানে আমার মাথায় এটা চলে আসছে। আর অবভিয়াসলি কে ড্রামা অনেক বেশি ইফেক্ট করছে, বিকজ কে ড্রামা তো অল টাইম লাভ ম্যারেজ জিনিসটাকে অনেক বেশি প্রমোট করতে থাকে ওরা। সো ওটার কারণে আমার কাছে মনে হয় যে আমার মাথায় অল টাইম এটা চলে যে লাভ ম্যারেজটা অনেক বেশি বেটার। বাট অলসো মানে যখন আমি চিন্তা করি, মানে আমার কাছে রিলিজিয়াস পার্সপেক্টিভটাও আসে, বিকজ আমি খুব বেশি ফ্লেক্স দিতে চাই না, বাট আমি চেষ্টা করি একটু পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ার। সো আমার কাছে রিলিজিয়াস পার্সপেক্টিভটাও আসে, সো আমি খুব বেশি কনফিউজিং একটা জায়গায় থাকি, বাট স্টিল আমার কাছে মনে হয় যে লাভ জিনিসটা মানে লাভ ম্যারেজ জিনিসটা অনেক বেশি বেটার।
আচ্ছা তোদেরকে একটু ইন্টারাপ্ট করে একটু ভয় লাগে আর কি, আমার যেটা মনে হয় আর কি যে সবচেয়ে বড় ঝামেলা যেটা হচ্ছে আমাদের, আমরা যেটা ফেস করবো আর কি, এটাই বলছিলে না যে ধরো আন্টি আঙ্কেল মানে স্মুথলি যাচ্ছে ধরো অ্যারেঞ্জ ম্যারেজটা। তো আমি যেটা দেখছি ধর যে ধর কয়েক বছর আগেও ধর আমি যেভাবে চিন্তা করতাম এখন হচ্ছে তো ওইভাবে ভাবি না। আর এখন যেটা তুই বললি যে একদিকে আমাদের ধর্ম আছে, আবার আমরা এমন একটা কালচারে বড় হয়েছি, ধরো যে নেটফ্লিক্স দেখতেছি আমরা, তুই কে ড্রামা দেখতেছিস, তো ওইখানের মধ্যে আমরা দেখছি হ্যাঁ এইটা এটা হচ্ছে বা মানে আলটিমেটলি। আবার এখন এটাও তো সত্যি যে ধর তুই আমি ধর কথার কথা বললি যে না যে সাথে পডকাস্ট করবো না, তোর আরো 20 জন কিন্তু তোর হচ্ছে অপশন আছে, বা কেউ না কেউ কন্টেন্ট ক্রিয়েটার আছে, এমন না যে আমি একমাত্র কন্টেন্ট ক্রিয়েটার, তাই না? তো তুই একজনকে পছন্দ করিস না তো তার সাথে বানাবি না, তোর তার সাথে থাকতে হচ্ছে না, কিন্তু দেখা যায় হয়তো বা তার সাথে তুই থাকলে বা তার সাথে তুই পডকাস্ট করলে ওটা হয়তো বেস্ট পডকাস্ট হইতো কথার কথা, বা হয়তো বা তোরা কথাবার্তা বলে তোদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক সুন্দর হয়ে যেত, সম্পর্ক ভালো হইতো, বুঝতে পারছিস? কিন্তু এখন তোর কাছে এত অপশন মনে আছে, ধরো বাপ ওরে পাত্তা দেওয়ার আমার কি দরকার। সো এখন মানে আমি যেটা দেখছি যে আমাদের অভিভাবকরা যেটা বলে দে আর রাইট, বিকজ ওনাদের এক্সপিরিয়েন্স বেশি, কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা যা ফেস করতেছি এইটা কোনটা কোনো ফেস করে নাই, আমরা যে বলগুলো ফেস করতে বা যে সভ্যতার সংকট গুলা ফেস করতেছি, আমি যেই কালচারে বড় হচ্ছে, আমি বললাম না আমি আমার চারপাশে যা দেখি এটা আমি বলি আর না বলি এটা আমার মাথার মধ্যে হচ্ছে ইয়া করে, মানে তোর ব্রেইনটা তো তুই অনেক কিছু চাইলেই তুই ধাম করে ফেলে দিলাম, ঠিক আছে ওকে ভুলে গেলাম বা একেবারে সবকিছু কয়েক বছরে যা করছি তা ভুলে গেলাম, ওটা তো ওইভাবে পসিবল না তাই না। সো আমাদের ব্রেইনটাকে তো আমরা ওইভাবে কন্ট্রোল করতে পারি না। সো আমি বলবো যে এই জায়গাটা বেশ বড় সংকট হবে
আমার কাছে, কেন জানি মনে হয় আমি জানি আমার সাথে মানুষ এগ্রি করবে কিনা, আমার মনে হয় আমার সাথে অনেক মানুষ ডিসএগ্রি করবে, বাট আমি আমি অনেকটা ওয়ান টু লাভ বা ট্রু লাভে এক্সিস্ট মানে বিশ্বাস করি আর কি, যে আমার কাছে মনে হয়েছে যে এটা এক্সিস্ট করে এবং এটা এটা বিশ্বাস করার আমার কাছে মনে হয়েছে যে মানে আমি এমন না যে আমি নিজে অনেক প্রেম করতেছি বা কারোর সাথে প্রেম করতেছি এই কারণে আমি এটাকে বিশ্বাস করতেছি, বাট আমার কাছে কেন জানি মনে হয় যে ইনহেরেন্টলি বা ট্রু লাভে ন্যাচারালি এটা করে আমাদের মধ্যে। তুই করবি কেন, তোর তো জীবনের কোনো মানে মানে জীবনের কোনো অ্যাম্বিশন নাই লক্ষ্য নাই, তুই কি করবি, তুই বাদ দে, তুই জীবন থেকে বাদ দে, তুই পডকাস্ট করতেছিস পডকাস্ট কর।
সাইম আচ্ছা বাই দ্য ওয়ে সাইমের তো অনেক ডেটিং মানে এক্সপিরিয়েন্স আছে, ওর প্রচুর ডেটিং এক্সপিরিয়েন্স আছে, মানে ও আমাদেরকে হচ্ছে যে ডেটিং অ্যাডভাইস দিয়ে বেড়ায়। অ্যান্ড ও আচ্ছা হ্যাঁ সাইমের আসলে মতামতটা কি বল, তারা নেই
আমার কোনো ডেটিং এক্সপিরিয়েন্স নাই, বিজয়ের অনেক আছে ভাই, বিজয় আমাকে হচ্ছে অনেকবার বলতে প্রতিনিয়ত আমি সারপ্রাইজ হবো, প্রতিনিয়ত নতুন নতুন দেখবো, একজনকে চিনবো ভাইয়া, মানে মজাদার কেন, কারণ হচ্ছে ভাইয়া এর সাথে আমি এমন একটা সম্পর্কে জড়ে যাব যে লাইক সারা জীবন আমার এর সাথে থাকতে হবে, অনেক কঠিন একটা সম্পর্ক, কিন্তু একে আমি চিনিই না, সেও আমাকে চেনা না আর কি, আমার কাছে এরকম মনে হয় জিনিসটা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এটার জন্য মজা লাগে। কিন্তু আই প্রেফার
লাভ, এমন না যে সারা জীবন থাকতেই হবে, মানে মানে আমি আমি ডিভোর্সের যে কালচারটা এটাকে আমি সাপোর্ট করতেছি না, বাট মানে এটাও তো ট্রু যে এমন না যে তো সারা জীবন থাকতেই হবে, মানে দেয়ার ইজ আ চান্স যে তুই অপট আউট করতে পারবি,
সাহেবের তো সারা জীবন থাকবে না।
ঠিক আছে তো ধর তাকে আমি পছন্দ করলাম, ফ্রেন্ড বানাইলাম, এরপর আমি তাকে ধর কথার কথা তাকে আমি বললাম যে আর্টসেল বা ধর আমি তাকে ধর কথার কথা বুঝছস রক ব্যান্ড বা ধর ওয়ারফেজের গান শুনাইলাম, তো অবশ্যই তার প্রেফারেন্স থাকতে পারে, সে হয়তো কথা কথা সে নর্মাল গান বা ফোক গান যে কোনো গান সে শুনতে পারে, কিন্তু সেই যদি আমার একটু পরে বলে যে এটা কি চিল্লা ফাল্লা করতেছে, এগুলো কি বলতেছে, ঠিক আছে বা ইয়া কি করতেছে, বা আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, তারপরে সে যদি এমন ভাবে বলে না ওই যে হিন্দি গানটা যদি বাজতেছে ডিস্কো টাইপের ওটাই তো ভালো, তাহলে আমি তখন চিন্তা করলাম তাহলে তো সমস্যা, এরকম মানুষকে তো আমি সচরাচর পছন্দ করতে পারি না, আমি ওকে হেট করি না, কিন্তু এর সাথে থাকা বসা ঘুরা এটা তো আসলেই টাফ, বুঝছিস তো, যে আমি ধর কথার কথা আমি লাইক মেটাল গান শুনে ঠিক আছে তার মেটাল গান শোনা লাগবে না, বা সে যদি নাই বুঝে মেটাল জিনিসটা কি বা রক জিনিসটা কি, বা তার সাথে সে যদি জিজ্ঞেস করে এই হুমায়ুন আহমেদ কি, তাহলে তো আমি লাইক আসলে সারপ্রাইজ হয়ে যাবো লাইফে, ঠিক আছে লাইক আমি এটা এক্সপ্লেন কেমনে করবো হুমায়ুন আহমেদ কে, বুঝতে পারছি সে হুমায়ুন আহমেদ পরে নেই ওটা কোনো সমস্যা না, কিন্তু কেউ যদি এরকম প্রশ্ন করে যে হুমায়ুন আহমেদ কে বা এই মানুষটাকে আমি তো এটা চিনি না বা নেটফ্লিক্স কি, তাহলে তো আসলে একটা বড় প্যারা তার সাথে থাকা, সো এই জিনিসটা এই জিনিসটা আমার একটা বেশ ভয় লাগে বা এটা আমার কাছে মানে বেশ এমন হয় যে এমন অনেক মানুষ তো চারপাশে আসছে যে তারা মানে রিলেট করার ব্যাপারটা তো বুঝছিস, আমি কি বুঝাইতে যাচ্ছি কি ক্রাইসিস এর কথা বলতে সে বুঝতেছে না, তাহলে কঠিন।
এটা আসলে ভাই একটা নেভার এন্ডিং ডিবেট, মানে আপনি যতই এটা আলোচনা করেন রাইট চয়েস যে আপনি পাবেনই এটার তো কোনো গ্যারান্টি নেই, মানে এক্সিস্ট করতে পারে বাট পাবেনই এটার তো কেউ কোনো গ্যারান্টি নিতে পারবে না, মানে যেটা আমরা করতে পারি যে বেশি অপটিমিস্টিক থাকতে পারি হোপ করতে পারি এর বেশি তো আর কিছু না।
ওই কন্টেন্ট ক্রিয়েশন এর প্রপোজাল আসে নাই মানে কন্টেন্টের পরে মানে আপনার ইউনিভার্সিটিতে
ইউনিভার্সিটিতে যেটা হইছে তো লিটারালি আমি হচ্ছে তো যেটা করছে আমার আমার মানে একটা কন্টেন্ট ক্রিয়েশনের সবচেয়ে বাজে ব্যাপারটা যদি বলে আমি হচ্ছে অনেক ডিসকানেক্টেড হয়ে গেছি মানুষজনের সাথে, মানে আমি আগে অফলাইনে অনেক কানেক্টেড ছিলাম, এখন দেখা যাচ্ছে আমি অনলাইনে কানেক্টেড হচ্ছি কিন্তু আমি বাস্তব লাইফে খুবই ডিসকানেক্টেড। যেমন আমি আমার ক্লাসমেটদের সাথে আমার কথাবার্তা কম হচ্ছিল, আমি ক্লাসে খুব কম যাচ্ছিলাম, ইউনিভার্সিটিতে খুব কম যাচ্ছিলাম, ঠিক আছে। সো এর মধ্যে বললাম যে আমি যে টাইমটা কাজ করতাম প্যান্ডামিক ছিল, অনলাইনে ক্লাস হইতো, একটা বড় সড় টাইম আমাদের দেখা সাক্ষাৎ হইতো না। সো ওই দিক দিয়ে বেশ আমি হুট করে আমি দেখতেছি আমি ফার্স্ট ইয়ারে পড়ি, সেকেন্ড ইয়ারে পড়ি, তাহলে আমি হুট করে ফোর্থ ইয়ারে পড়ি। সো থার্ড ইয়ারটা কই গেল, লাইক থার্ড ইয়ারটা কই গেল ওটা খুঁজে বের করতে পারতেছি না। আবার দেখতেছি দুই বছর চলে গেছে মাঝখান দিয়ে, এই জিনিসটা বেশ স্যাড। তুই বুঝতে পারতিস যে তুই সেকেন্ড ইয়ারে পড়িস, হুট করে দিয়ে দেখতেছিস তুই হচ্ছে সিনিয়র হচ্ছে সবচেয়ে, ফোর্থ ইয়ার বা মাস্টার্সে পড়তেছিস, মানে সারপ্রাইজ। আমি বললাম মাঝখানের টাইমটা কই গেল, বুঝছিস তো, মানে যে এই ঝামেলাটা এখন ফেস করতেছি। এখন যে আমি দেখতেছি কি রে কোথায় কাছে বললাম আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, তা আমি চিন্তা করি আমি তো কিছুদিন আগে সেকেন্ড ইয়ারে পড়তাম, এরপর এখন ফোর্থ ইয়ারে পড়ি, থার্ড ইয়ার কোথায়, বুঝছিস তো। মানে ওই টাইমটা হচ্ছে আমি ওই টাইমটা বেশ ভালোভাবে ইয়া করতেছি। আর পাইছি যে বলতে ইশারা ইঙ্গিত করছে কয়েকজন, বাট যেটা হয় আর কি, মানে আমার অ্যাটলিস্ট যারা আমার পছন্দ পছন্দ করে তাদের সাথে আমি আসলে ওইভাবে মানে এইসব কথাবার্তা বলতে পারি, আমি বুঝি না করছে আমার কন্টেন্ট দেখে আমার পছন্দ করে, লাইক কমেন্ট করে পাশে থাকুক, আমিও তাকে কথা দিচ্ছি চিরদিন লাইক কমেন্ট করে পাশে থাকবো, ঠিক আছে।
আচ্ছা ভাই, আমরা তো একেবারে শেষ পর্যায়ে, আপনার কি অ্যাকচুয়ালি আপনি কি এখন কোন রিলেশনে আছেন, বা মানে আপনার ফিউচারে এটার প্ল্যানটা কি, সেইটা দিয়ে আমরা এই পডকাস্ট শেষ করব।
আচ্ছা এটা নিয়ে হচ্ছে পাবলিকলি কথাটা না বলি, আমার এই পডকাস্ট আমার আব্বা আম্মা হচ্ছে দেখবে, বুঝতে পারছিস তুই, আমার আব্বা হচ্ছে আমার সবগুলো ভিডিও দেখে, তা আমরা হচ্ছে এই নিয়ে কথাবার্তা না বলি।
আমি
যদি আবার এই যে ধর আমি যে একেবারে এরকম একা একা আসছি, এটাও সবাই জানুক, সমস্যা নাই, কারণ হচ্ছে যারা পছন্দ করে যারা বলতে চায় ওরাও বলুক, ভালো লাগে তো ভাই, পাত্রটা পাইলে আসলেই ভালো লাগে, বাট আবার একটু উইয়ার্ডও লাগে, ঠিক আছে। না এমনি সামনাসামনি এসে কেউ কিছু বলে ডলে না ভাই, মানে আমার যেটা হয়েছে আমি অত সেলিব্রিটি না, বুঝিস না, মানে আমি হচ্ছে মাঝামাঝি অবস্থায় আছি, বুঝছো, এখন একেবারে খুবই মাঝামাঝি অবস্থায় আছি। যেমন আরেকটা আমার খুব খুব একটা বাজে এক্সপিরিয়েন্স আছে, বেশিরভাগ মানুষ আমার এসে জিজ্ঞেস করে ভাই আপনি কি জয় ভাই, আমি বলছি না ভাই না, বিকজ ওরা আমার ফেস দেখে লিটারালি আমি 150 জনকে জিজ্ঞেস করছি, বুঝছো, আমার সাথে কথা হয়েছে এদের মধ্যে 4-5 জন ছাড়া বা 7-8 জন ছাড়া বেশিরভাগ মানুষ আমি চিনতে পারে না, ওরা দেখে বলছে আপনার ফেসবুকে বেশি ফর্সা দেখা যাবে,
জিজ্ঞেস করবো ভাই পট এই মানে আমি সবাইকে আস্ক করি এটা, সেটা হচ্ছে এই পডকাস্টের এন্ড কত দেখতেছেন, মানে আমার কাছে এটা খুব ইয়া কোয়েশ্চন যে 2-3 বছর পরের পডকাস্টটা কোথায় দেখবেন, মানে আমাদের পডকাস্টটা, and যদি কোনো সাজেশন থাকে এই পডকাস্টের বিষয়ে।
আচ্ছা হ্যাঁ, তোদের যে প্রবলেমটা ফেস হচ্ছে শুনলাম তো, যে ধর হচ্ছে তোদের কারো কোনো ফোন নিয়ে যাচ্ছে সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই যে জার্নিটা এই যে আমরা এনজয় করছি আড্ডা দিচ্ছি, বা ধর তোরা যে ইয়াটা সুবিধাটা পাচ্ছিস যে পডকাস্ট হলে যেটা হয় আর কি, কারণ আমি রিসেন্টলি পডকাস্ট শুনি, আমি কালকে রাতেও এই টাইমে হচ্ছে ইয়া হিয়া আমিন ভাইয়ের হচ্ছে সাদমান সাদিক ভাইয়ের পডকাস্টটা শুনতেছিলাম, তো আমি দেখলাম যে অনেকগুলো কোয়েশ্চেনে হয়তো আমি ইয়াহিয়া আমিন ভাইকে জিজ্ঞেস করতাম বা সাদমান ভাইকে জিজ্ঞেস করতে চাইতাম, তো ওনারা যেটা আমার চেয়ে অনেক কয়েক বছর বা 5-7-10 বছরের সিনিয়র, তো ওনাদের থেকে অনেকগুলো পার্সপেক্টিভ হচ্ছে আমি পাচ্ছিলাম, তো আমি দেখলাম যে এটা ভালো, মানে আমার কথা হচ্ছে তোরা প্রেশার নিস না যে না বানাই দিতেই হবে, রেগুলার দিতেই হবে, আমাদের হচ্ছে করে যায় বাট কন্টিনিউ করতে পারলে খুবই ভালো হবে, এক দেড় দুই বছর পরে আমি যদি ওইভাবে চিন্তা করি বিজনেস সাইড থেকে বা টাকা পয়সা সবকিছু মিলে যে না পডকাস্টটা বড় হবে কিনা, আমি বলবো যে এরকম পডকাস্ট বা পডকাস্ট জায়গাটা তো অনেকটাই খালি এখন বাংলাদেশে, আমাদের কিন্তু একটা পডকাস্ট ছিল থটকাস্ট, বুঝছিস, আমাদের এই সেম সমস্যাই হচ্ছিল যে সবারই পরীক্ষা চলে, উনি বিজি, টাইম ম্যাচ হচ্ছে না, তো পডকাস্টটা করা হচ্ছে না, তো আমার মনে হয় যখনই টাইম পাচ্ছিস ওই যে ঈদের টাইম বা পরে টরে যখনই পাস বেশি বেশি করে শুট টুট করে রাখ, পরে আস্তে আস্তে হচ্ছে রেগুলার দিতে থাক, কারণ হচ্ছে যদি রেগুলার যায় তোর কন্টেন্টটা, ওই যে ও যেটা বলতেছিল যে সপ্তাহে 3টা করে ফেলে এক সপ্তাহে, এক মাস যদি নাও করতে পারিস পরে যাতে পরবর্তী এক মাস ধরে যাতে 3টা কন্টেন্ট দিতে পারিস, কারণ লাইক কমেন্ট পাইলে মানুষজন একটু আলাপ আলোচনা করলে একটু ইয়া হইলে বেশ ভালোই লাগে, যে কন্টিনিউ করে গেলে যেটা বললে বেশ ভালো হবে, বাট প্রেশার নিস না, একদমই প্রেশার নিস না, বিকজ ইন্টারমিডিয়েট লাইফটা আসলে আসলেই তোদের পড়াশোনায় ফোকাস দেওয়া উচিত, কারণ হচ্ছে কে কোথায় যাবি কোথায় থাকবি সেটা হচ্ছে তো জানি না, বাট ব্যাপারটা হচ্ছে দুই তিন বছর পরে খুব ভালো একটা সম্ভাবনা আছে বা ভালো করা যাবে এই জায়গাটা। তুই নেটওয়ার্কিং বলো বা হচ্ছে তুই চাকরি বাকরি বলো, সব জায়গায় এই জায়গাটা তোকে হেল্প করবে আমার যেটা বিশ্বাস বা যেটা মনে হয়, বা এটা গ্যারান্টি দিতে পারি মানে হেল্প করবে কোনো না কোনো ভাবে। অনেক মানুষের সাথে অনেক ফিল্ডে অনেক জিনিসপত্র তুই হচ্ছে এক্সপ্লোর করতে হয় পডকাস্ট দিয়ে, ঠিক আছে? মানে যাদের সাথে হওয়া ধর সামনাসামনি কথাবার্তা বলা হওয়া সম্ভব না বা সামনাসামনি দুই ঘন্টা আলাপ করা আসলে পসিবল না, মানে এতক্ষণ টাইম ম্যানেজ করা পসিবল না। যারা 11-12 বাজে শুট করতেছি, 2টা বন্ধ করতেছি, আড্ডা দিচ্ছি, অনেক ব্যাপার স্যাপার হচ্ছে ঘটতেছে বা অনেক নতুন নতুন ইনসাইট হচ্ছে জানা যাচ্ছে। সো আমার মনে কন্টিনিউ করে যাক, বাট ওই যে হ্যাঁ আমার একেবারে দিতে হবে সাবস্ক্রাইবার লাগবে, কারণ আমি যে দেখছি তুই যদি কাজটাকে পছন্দ করিস, যেমন একটু আমি গ্যারি ভেনারচাকের পোস্ট দেখতেছিলাম যে লাইক কমেন্ট হওয়ার চেয়েও তুই কোন কাজটা পছন্দ করিস ওই কাজটা কর, লাইক কমেন্ট আসবে না, লাইক কমেন্ট আসে আগে পরে আসে। আমি হয়তো আমার চেয়ে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এখানে আসছিল তোদের পডকাস্টে, বাট আমি দেখছি আলটিমেটলি হয় মানে হিট করে এইসব জিনিস, মানে জিনিসটা এমন ভাবে ওরা বানাইছে যে তোর এটা আগে পরে হচ্ছে কাজ করবে, ঠিক আছে? তোদেরটা হয়তো অনেক স্লোলি কাজ করবে কারণ তোরা সিরিয়াস না, দিচ্ছি দিচ্ছি না এরকম করলে তো অবশ্যই অ্যালগোরিদম হিট করতে যাবে না। যেমন তুই আমার অবস্থা দেখ, আমি এখন বলতে আমার ইউটিউবের অবস্থা খুবই স্যাড, আমি 6,000 না 6,500 সাবস্ক্রাইবার, কিন্তু আই নো যে ফেসবুকে যেটা ঘটছিল যে একটা ভিডিও ইট ওয়েন্ট ভাইরাল বা এটা হয়েছে ভালো হয়েছে, এরপর থেকে ইজিলি আসতেছে, বুঝতে পারছিস? সো আজকে যেমন আমি একটু কি করছি দেখ, ফানি জিনিস, আমি হচ্ছে আমার আইডিতে হচ্ছে কত মানে আমি দেখছি যে আইডিতে ফলোয়ার কম, আমি আইডিতে হুদে একটা পোস্ট দিচ্ছি সকালবেলা এক লাইনের, ওই পোস্টটা আমি আমার পেজে শেয়ার মারছি, তো পেজে ভালো রিয়াক্ট হচ্ছে 1-1.5 হাজার। আইডিতে বুঝছো সেম পোস্ট দিলে ওর রিয়াক্ট হচ্ছে 100টা। সো এখন আমি যখন ওটা আইডি থেকে আইডির পোস্ট পেজে শেয়ার দিচ্ছি, এখন দেখি 100 ফলোয়ার বেড়ে গেছে। আমি চিন্তা করছি ভাই এটা তো কয়েক মাসে বাড়ে না, সেটা হচ্ছে কয়েক মিনিটে বাড়ছে, মানে আধা ঘন্টা এক ঘন্টায় ধর 100 ফলোয়ার বাড়ছে, সেটা হচ্ছে আমার কয়েক মাসে বাড়ে না, কারণ দিন শেষে আমরা মনে হয় আমার যেটা মনে হয় যে আমরা যে র‍্যাট রেস এর মধ্যে যে বা সমাজটাই যেভাবে আসলে ক্রিয়েট করা, তোরে খুব বড় সড় ভাবে সবাই প্রভাব ফেলবে বা চাপে সমাজ চাপে তুই ওদের মতো র‍্যাট্রেসে পড়ে যাবি। র‍্যাট্রেস থেকে বের হইতে পারলে খুবই অ্যামেজিং ব্যাপার সেটা, আর র‍্যাট্রেস থেকে বের হয়ে অনেক ভালো ইনকাম করা যায়। এটা হচ্ছে এই যে 4-hour ওয়ার্ক উইক বইটা বলছে, হচ্ছে স্টিল ফেরিস, এটা পড়ে দেখিস, এটা যদি অনুবাদ তুই হচ্ছে মেইন বইটাই পড়িস, বুঝছিস?
হ্যাঁ,
স্টিল ফেরিস কেন অনেক টাকা পয়সা কামাইতে হবে এটা নিয়ে হচ্ছে বইয়ের মধ্যে কথাবার্তা হচ্ছে,
বিচার লাগবে শিওর, আমারও লাগবে।
অপশন বেশি থাকা তো সমস্যা, বুঝছো? যেমন আমি যে থিংস ইউ সি ওয়েন ইউ স্লো ডাউন এটা পড়তেছি, তো আমার কাছে দেখেন এখন কয়েকটা অপশন আছে। একটা অপশন হচ্ছে লাইক এই যে ফেসবুক স্ক্রল করা এখন, বা হচ্ছে ধর হচ্ছে এই বইটা পড়া, তারপর হচ্ছে নেটফ্লিক্স আছে, তারপর হচ্ছে ধর আমার ওই যে হাওয়াই মেট ইওর মাদার হচ্ছে ডাউনলোড করা আছে পিসিতে, তারপর হচ্ছে ইউটিউবে ভিডিও দেখতে পারি। তো নর্মালি আমি দেখছি আমি বিগত বুঝছো 4-5 দিন ধরে যাচ্ছি, মানে আমি পড়া শুরু করলে বইটা শেষ হয়ে যাবে, আমার প্রায় মনে হয় অর্ধেকের মতো পড়া আছে অলরেডি। তো কিন্তু আমি বিগত 7 দিন ধরে ওইটা শেষ করতে পারতেছি, ভালো লাগে, কিন্তু ওইটা পড়তে আর মজাই লাগে, এনজয় করি। এমন না যে ভাই রিভিউই দিব ওই জন্যই পড়তেছি, আমার ভালো লাগে, কিন্তু দেখা যাচ্ছে আমি হাওয়াই মেট ইওর মাদার দেখতেছি, যেটা খুবই স্যাড, আমি এটাও এনজয় করি, বাট ওইটা আমার কাছে খুব ইজি মনে হয়, এটার মধ্যে এফোর্ট দিতে হয়, ব্রেন কাজ করাইতে হয়, বুঝছিস? এইটা আর কি একটা বেশ বড় সড় সমস্যা, অপশন থাকাও।
আচ্ছা, মানে আমরা আমি সত্যি বলি ভাই, মানে এই পডকাস্টটা আমরা খুব বেশি এনজয় করছি, অ্যান্ড মানে আসলে একেবারে লাস্ট যেটা সেটা হচ্ছে যে মানে থ্যাংকস আসার জন্য, মানে আমার কাছে খুব প্যারা লাগে এটা, আমি আগেও বলছি যে ধরেন একজন আসলো, ওনাকে আমি বলি যে ভাই মানে পডকাস্টটা এখন রেকর্ডটা এন্ড করি, মানে আমার কাছে মনে হয় যে খুব বেশি ডিসরিসপেক্টফুল মনে হয়, বুঝছেন? যে এই মানুষটাকে বলতেছি কেমন এন্ড করবো, মানে এটা এটা নিয়ে লাইক আমাদের গ্রুপের মতো অনেক সময় ঝগড়া হইতেছিল যে কে ইন্ট্রো দিব, মানে ইন্ট্রো দিতে সবাই পারে, মানে ইন্ট্রোটা দেওয়া তো খুব একটা প্যারান না, আউটরোটা কে দিবে, মানে এন্ডটা কে করবে? সো মানে আপনি এন্ডটা করেন, মানে একটু মানে আপনার ওয়েতে যাতে করে মানুষ শুনে, অ্যান্ড এত মনে না হয় যে আমরা গেস্ট আসতে গেস্টকে বলে দিলাম যে চলে যেতে, অ্যান্ড মানে একেবারে অনেস্ট একটা রিভিউ দিয়ে এন্ড করেন আর কি একেবারে।
আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে যে অনেকদিন পর আমি কলেজ পড়ুয়া কারোর সাথে আড্ডা দিছি, তো যদিও প্রথম দিকে আমি বেশি বকবক করছি, আমার মনে হয়েছে আরো কনভার্সেশনটা আরো ভালো করা যাইতো, বাট পডকাস্টের যে ঝামেলাটা আমরা কথা বলতেছিলাম আর কি, যে দেখ 2 ঘন্টা পরে যাই, যেমন এখন খুব ভালো জমতেছিল কিন্তু দেখা যাচ্ছে এখন তো রাত হচ্ছে, সবাই ঘুমাতে যাইতে হবে, এরকম একটা অবস্থা। তো বেশ ভালো, মানে পডকাস্টের এই জিনিসটা খুব অসাধারণ, যে যদিও খুব বেশি মানুষ হয়তো পডকাস্ট শুনে না, কিন্তু অনেক ফ্র্যাঙ্কলি বা অনেক আরামসে হচ্ছে আলাপ সালাপ করা যায়, কারণ ওই যে সব মানুষ তো শুনবে না পুরোটা মনোযোগ দিয়ে। সো ওই আর কি। আর তোদের পডকাস্টটা আমি শুনছি, যে সেন্ট জর্জ যে পডকাস্টটা আছে সেটা হচ্ছে শুনছি সেটা বেশ ভালোই ছিল, প্রায় মনে ওটা 15-20 মিনিটের মতো শোনা হয়েছে। তবে আমার মনে হয় পডকাস্টের মধ্যে যেটা এইখানে তোরা ল্যাকিংস বা এটা করা যায়, 1.5-2 ঘন্টার পডকাস্ট শুনতে গেলে তোর হচ্ছে ওই যে সাউন্ডটা খুব ম্যাটার করে, বুঝতে পারছিস? আমরা যেহেতু জুমে রেকর্ড করতেছি, সাউন্ড অনেক বাড়িটা রেখাচ্ছে, ইয়া হচ্ছে, অনেকে স্মুথলি শুনতে পারে না। তবে আমি যেটা বলবো, তোরা আগেও বলছি যে কন্টিনিউ করা যায়, সবকিছু বেটার করে ফেলা যায়। তো আমি আজকে খুব এনজয় করছি তোদের তিনজনের সাথে। তো সামনাসামনি ইনশাল্লাহ দেখা হবে। আমার হচ্ছে যেহেতু তোরা ক্যাম্পাসের কথাবার্তা বলছিস, ক্যাম্পাসে আসলে আমাকে জানাইস, তোদের হচ্ছে চা দেওয়া চলো, আমরা হচ্ছে তখনও আবার আড্ডা টাড্ডা দিবো। তো দেখা সাক্ষাৎ হচ্ছে ইনশাল্লাহ খুব দ্রুতই। আর এ আর কি, আর হচ্ছে তোর হচ্ছে আমার স্টুডিওটা বা বাসায় হচ্ছে তোদের দেওয়া চলো। তো আসলে জানাইস, সামনে ভবিষ্যতে আশা করি তোরা আরো অনেক বড় হয়ে যাবি, অনেক ফেমাস হয়ে যাবে, তখন তোদের সাথে আবারও কোলাপ টোলাপ করাবে, তোদেরকে জিজ্ঞেস করবো তোরা মাসে কত লাগে আমার, ঠিক আছে?
সবাইকে থ্যাংকস পডকাস্টটা শোনার জন্য। সো হোপফুলি সবাই এনজয় করছেন। সো ইনশাল্লাহ দেখা হবে আর একটা এপিসোডে। সো টিল দেন গুড বাই সবাইকে।